fear.
হ্যালো, কি অবস্থা, সবাই কেমন আছেন? খুব অস্থির একটা শো শেষ করে মানে শুনতে শুনতে পুতুলম হাওয়া ক্লাবে ঢুকলাম এবং কি চমৎকার একটা গান শুনলাম। কুইন অফ দ্য স্টোন এজ, এটাই সম্ভবত ব্যান্ডের নাম, আমি যা এই ব্যান্ডের গান আগে শুনিনি। তো অন দ্য রক্স উইথ জোয়াদ, এই শোটা থেকে এত এত সুন্দর সুন্দর গান শুনি, এত পছন্দের গান এবং নতুন নতুন শোনার জন্য আরো অনেকগুলো গান পেয়ে যায়। তো এরকম একটা রকিং একটা শো এর পর আমরা চলে আসলাম ভূত এফএম হরর ক্লাবে। হরর অনেক অনেকগুলো স্টোরি থাকবে আপনাদের জন্য এবং যেটা ফেসবুকের মাধ্যমে জানিয়েছি আগে যে একটা স্পেশাল স্টোরি আছে এবং স্পেশাল রাইটারের লেখা সত্যজিৎ রায়ের গল্প ভূত এফএম হরর ক্লাবে। এর আগে সত্যজিৎ রায়ের তো অনেকগুলোই এরকম হরর গল্প আছে, সুন্দর সুন্দর অনেক গল্প আছে। তো সত্যজিৎ রায়ের গল্পের দিকে যাওয়ার সাহসটা ঠিক করেছিলাম না, তো আজকে সত্যজিৎ রায়ের একটা সাহস করে গল্প নিয়ে নিয়েছি আমরা, অনাথ বাবুর ভয়, এই গল্পটা আজকে থাকছে। এবং আছে খুব সুন্দর সুন্দর আরো কিছু স্টোরি আছে যারা মেইলের মাধ্যমে আমাদেরকে লিখে পাঠিয়েছেন, আমাদের শ্রোতা লেখক যারা যারা আমাদের নিয়মিত শোনেন এবং আমাদেরকে নিয়মিত লিখে পাঠান, এরকম দুজনের স্টোরি আছে। তার ভিতরে একটা মেল অফ দ্য উইকে আমরা সেটা করেছি। খুব সুন্দর সুন্দর আরো যেটা যে স্পেশাল আকর্ষণ প্রত্যেকটা এপিসোডে আমাদের সাথে থাকে একটা করে হরর ক্লাব, এবং সেই হরর ক্লাবে আড্ডা হয় আড্ডা হয় আপনার সাথে কিভাবে ফেসবুকের মাধ্যমে facebook.com/radiofoot এই ঠিকানা ভূত এফএম হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে আপনি জানেন আপনার কথা সেটাই আমরা আড্ডা দিই। তো এই সব মিলে আজকের 11টা থেকে 2টা পর্যন্ত এই হচ্ছে আজকের আয়োজন। আনসেন্সর্ড স্টোরি আছে, যথারীতি খুব সুন্দর একটা স্টোরি, অদ্ভুত একটা স্টোরি, রাসেল ভাই তো থাকছেনই, বরাবরের মতোই প্রত্যেক উইকে তিনি হরর ক্লাবে চলে আসেন, প্রত্যেক উইকে হরর ক্লাবে একবারই হয়। তো যাই হোক, এই হচ্ছে আজকের হরর ক্লাবের আয়োজন, যে ক্লাবটি আজকে এসেছে সেই ক্লাবটির সাথেও খুব সুন্দর সুন্দর আড্ডা হবে এবং অনেক বিষয় নিয়ে আড্ডা হবে এবং সব ঘুরে ফিরে সে হরর নিয়ে, বাট হরর ভিতরেও তো অনেক ইন্টারেস্টিং আড্ডা দেওয়া সম্ভব, তাই না? সেটাও দেওয়ার চেষ্টা করছি আমরা। তো আস্তে আস্তে আরো ইন্টারেস্টিং হবে, আপনার অংশগ্রহণের মাধ্যমে আপনার পার্টিসিপেশন এই আড্ডাটাকে আরো প্রাণবন্ত করবে, আরো মজাদার করবে এবং আরো ভয়ঙ্কর করবে। তো আপনার ক্লাব নিয়ে আপনি চলে আসতে চাইলে যেটা করতে হবে যে putfm@radiofooty.fm এখানে মেইল করে পাঠিয়ে দেবেন আপনার ক্লাবের কথা, সাবজেক্ট ফিলে লিখতে ভুলবেন না। হরর ক্লাব একইভাবে আপনি আপনার লেখার গল্পটি পাঠিয়ে দিতে পারেন, আপনার লেখা হরর গল্পটি পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। তো শুরুতেই যোগাযোগ মাধ্যম এবং কিভাবে সবকিছুই আর কি বলে দেওয়া হলো। তো একদম শুরুতে আমরা যথারীতি নো ডক ট্রিপল প্লে, একদম কোনো কথা হবে না, জাস্ট তিনটা গান হবে এবং গান শেষে আমরা ফিরে আসবো আমাদের হরর ক্লাবের বাকি আয়োজন, মানে পুরো আয়োজন নিয়ে আমরা এই নো ডক ট্রিপল প্লেয়ের পর থেকে আমরা শুরু করছি। সো এখন চলে যাচ্ছি গানে, গান শুনতে শুনতে আবার ফিরে আসছি। আপনি দেখুন রেডিও ফুটি 88 FM এর সাথে, গান শুনে প্রস্তুত হতেন ভূত এফএম হরর ক্লাব শোনার রাত 2টা পর্যন্ত। সো সৃষ্টি আছি আপনার অপেক্ষায়, আবার ফিরে আসছি গান শেষে, শুধু থাকুন রেডিও ফুটি এবং টু ফুটি। যথারীতি আরো একটা সপ্তাহে পাওয়া গেল রূপকে, এবং রূপ সম্ভবত একটা রেকর্ড করে ফেলতে যাচ্ছে যে তার ক্লাব নিয়ে সবচেয়ে বেশিবার আসা এবং প্রত্যেকবারই নতুন নতুন কাউকে না কাউকে নিয়ে আসে। আজকেও নতুন একজনকে নিয়ে এসেছে রমজান মাসে, আমরা জানি যে রোজা রেখে, সারাদিন রোজা রেখে হরর ক্লাবে আসা বা এই যে এই শোতে আসাটা, এটা অনেক কষ্টকর একটা ব্যাপার এবং সেই কষ্টটা খুব হাসি মুখে সহযোগিতা পিয়াল রূপ, তার দুটো নাম আর কি, তো অফিয়ারে দুটো নাম দিয়ে ডাকা হয়। তো যাই হোক না, এখানে সেই রূপ আজকেও চলে এসছে। তো সাথে কে আছে?
আমার নাম অন্তর।
আচ্ছা অন্তর, কোথা থেকে আসা হয়েছে?
আমি আমার বাসা নিকুঞ্জ।
নিকুঞ্জ, ওকে। তো এই কিভাবে হরর ক্লাবে অন্তরের এই এন্ট্রিটা কিভাবে?
আসলে হচ্ছে মানে ও আমাকে আগে বলতো যে হচ্ছে ভূত এফএম শুনতাম, এখনো শুনি, হচ্ছে ওর কিছু এক্সপিরিয়েন্স আমার কাছে শেয়ার করছে। তো
মানে হরর বা প্যারানর্মাল কোনো কিছুর খবর পেলেই আর কি ক্লাবে।
হ্যাঁ,
আপনিও কিন্তু ঠিক এই কাজটা করতে পারেন এবং আপনার সেই বন্ধুটিকে নিয়ে চলে আসতে পারেন আমাদের স্টুডিওতে, আমরা একসাথে আড্ডা দিব এবং হরর গল্পগুলো শুনবো। আজকে যেরকম যে গল্পগুলো আছে সেগুলো শুনবো, সেক্ষেত্রে অনেক গানও শোনা হয় এবং আড্ডা তো দেওয়া হয়। তো অন্তর, ভূত এফএম শোনা হতো, এই মানে ভূতের ঘটনা বা প্যারানর্মাল ঘটনাগুলো শোনার আগ্রহটা কেন, শুধু মজা বা কোন ধরনের কৌতূহল কি কাজ করতো বিষয়টার প্রতি?
ভূতের ব্যাপারে তো মোটামুটি ছোটবেলা থেকে সবারই কৌতূহল কাজ করে।
হ্যাঁ,
তো সেম ভাবে আমারও মোটামুটি ভূতের ব্যাপারে ভালো ইন্টারেস্ট ছিল, দ্যাটস ওয়াই ভূতে ফেম মাঝে মধ্যে শোনা হতো।
আচ্ছা, ভূতে ফেম শোনা ছাড়া আর কি কি করা হতো সেই ইন্টারেস্টে জায়গা থেকে?
সেই ইন্টারেস্টে জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম, আমরা জিজ্ঞেস করতাম এখানে হন্টেড কোন প্লেস আছে কিনা।
আচ্ছা আচ্ছা,
লোকালদেরকে
এরকম কিছু কি কখনো পাওয়া গেছে বা কোনো হন্টেড হাউসে কি কখনো থাকা হয়েছে?
থাকা হয়নি, বাট ভিজিট করা হয়েছে। আমরা কয়েক জায়গায় গিয়েছি, গিয়ে ওখানে লোকালদের সাথে মোটামুটি কথাবার্তা বলছি, কিছু জিনিস ফেসও করছি।
কি মনে হয় যে এই যে মানুষজন যেগুলোকে যে হন্টেড প্লেস বলে, মানে বলার পেছনে আসলে কারণটা কি থাকে?
কারণটা আসলে ওভাবে তো কারণ বিশ্লেষণ করা যায় না,
বা কোনো রিমার্কেবল কোন জায়গায় গিয়ে ওখানে গিয়ে মানে এরকম একটা জায়গার কথা শুনেছিলেন, এরকম কোনো কিছু মনে আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে পারো?
অবশ্যই, আমরা হচ্ছে 2013 ইন্টার পরীক্ষা দিয়ে আমরা ফ্রেন্ডরা ঘুরতে গেছিলাম, ওখানে একটা ঘটনা হয়েছিল এরকম কিছু।
কোথায় ছিল সেটা?
সেটা ছিল সিলেট হবিগঞ্জে।
হবিগঞ্জে? আচ্ছা, হবিগঞ্জে গিয়ে কি শুনেছিলেন?
শুনেছিলাম হচ্ছে চা বাগান, তো ব্রিটিশ আমলে চা বাগান ছিল, তো মোটামুটি অনেক রিউমার্স ছিল যে এখানে এটা ওখানে ওটা। তো আমরা ওখানে যাওয়া অবস্থার পরে আমাদের গাইড ছিল সাথে, আমার চাচা হচ্ছে ওখানে ডেপুটি জেনারেল ম্যানেজার ছিল।
আচ্ছা,
তো উনি হচ্ছে আমাদের গাইড দিয়েছিলেন একজন, তো উনি আমাদেরকে বলছিল যে এখানে এরকম এরকম ঘটনা আছে, ওখানে চলেন ঘুরে আসতাম। আমরা ফ্রেন্ডরা বললাম যে চলো দেখে আসি ভূত আসলে আছে কিনা।
আচ্ছা আচ্ছা, তো সেখানে যাওয়ার পর কি ভূতের দেখা পাওয়া হয়েছিল?
ভূতের দেখা তো আমরা পাইনি, বাট আমরা কিছু হরর এক্সপিরিয়েন্স পেয়েছিলাম ওখানে।
ওকে, তো সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা হয়তো শুনতে পারবো আজকে হরর ক্লাবে যে সময় থাকে, কিংবা কখনো সেই ঘটনাগুলো ভূতে ফেমেও আমরা শুনতে পারবো। আর আসলে থেকে বলবো যে এরকম একজন মানুষ সাথে আছেন যার জীবনে বেশি এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, কথা হচ্ছিল তো ওই যে ঘোরাঘুরি নিয়ে, ওই যে হন্টেড প্লেস ঘুরতে যাওয়া বা কোন একটা হন্টেড হাউস। আজকে আমাদের যে মেইন স্টোরি যেটা সত্যজিৎ রায়ের গল্প অনাথ বাবুর ভয়, এবং অনাথ বাবু ঠিক এরকম একজন ভূত বিষয়ক গবেষক তিনি, এবং তারও এরকম বিভিন্ন হন্টেড হাউস ঘুরে বেড়ানো তার মানে তার গবেষণা কাজের জন্যই তার এরকম ঘুরে বেড়াতে হয়। এবং এরকমই একটা গল্প, একটা হন্টেড হাউস তিনি ঘুরতে গিয়েছিলেন, এবং সেই গল্পটাই হচ্ছে সত্যজিৎ রায়ের অনাথ বাবুর ভয়। অনেকেই হয়তো করেছেন, খুবই জনপ্রিয় একটা গল্প, তো আমরা সেটা হরর ক্লাবে নিয়ে এসেছি। যারা শোনেননি এর আগে তাদের আশা করি অনেক ভালো লাগবে, এবং যারা শুনেছেন তাদেরও আশা করি খারাপ লাগবে না। এবং সত্যজিৎ রায়ের সৃষ্টি, তার গল্প হোক সিনেমা হোক যাই হোক না কেন, কেন সত্যজিৎ রায়ের সৃষ্টি সবসময় সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আমার মনে হয় যে অন্তরের হরর মুভি দেখারও যথেষ্ট মানে দেখা আছে নাকি?
হ্যাঁ, মোটামুটি হরর মুভি দেখা হয়েছে কিছু।
সবচেয়ে ফেভারিট হরর মুভি কোনটা?
সবচেয়ে ফেভারিট হরর মুভি হচ্ছে আমার ইন্ডিয়ার একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, মালায়ালাম ইন্ডাস্ট্রি।
আচ্ছা,
তো ওরা আবার খুব ভালো মুভি মেকিং এ মোটামুটি আস্তে আস্তে ইন্ডিয়াতে এগিয়ে যাচ্ছে। তো ওদের একটা মুভি আছে এজরা।
এজরা? আচ্ছা,
তো ওই মুভিটা নর্মাল কনভেনশনাল হন্ডেড হরর মুভি থেকে একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে।
আচ্ছা, কিরকম গল্পটা একটু ছোট করে কি শুনতে পারবো?
গল্পটা হচ্ছে মেইনলি একটা,
তবে অবশ্যই যারা দেখতে চাইবে সিনেমাটা তাদের জন্য যেন স্পয়লার না হয়ে যায় এরকম একটা।
স্পয়লার অবশ্যই না, বাট ওখানে একটা নতুন নতুন একটা জিনিস আমরা ওখানে মানে জানতে পারছি যে সাতানিজম জিনিসটা কি,
সাতানিজম নিয়ে আর কি,
সাতানিজম নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গেছি ওই মুভি থেকে।
আচ্ছা, তো ভয় লেগেছিল মানে কোন জায়গাটা, বা এরকম কোনো কিছু কি শেয়ার করা যায় আমাদের সাথে সিনেমা?
সাতানিজম, যে ওরা যখন শয়তানের পূজাটা করে ওই জিনিসটা একটু হরিফিক, গায়ে কাটা দেওয়ার মতো।
ওকে,
তো এই জিনিসটা ওই সময় একটু ভয় লাগছিল।
আর কোন মুভির নাম কি আমাদের সাথে শেয়ার করা যায়? আজকে হরর ক্লাবের যারা লিসেনার যারা আছে তাদেরও বাকেট লিস্টে কয়েকটা মুভি, আমার নিজের বাকেট লিস্টে ঢুকে যেতে পারে।
না, আরেকটা মুভি দেখেছিলাম হলিউডের, দ্য অটোপসি অফ জেন ডো।
আচ্ছা,
ওই মুভিটা হচ্ছে একটা ডেড বডি নিয়ে, বিভিন্ন মর্গেজে যায়, গিয়ে ওখানে হচ্ছে ওরা অটোপসি করা শুরু করে, বাট এন্ড অফ দ্য লাইনে ওরা বিভিন্ন ঘটনা ফেস করে যেটা হচ্ছে খুব হরিফিক।
আচ্ছা আচ্ছা, আমি কাছাকাছি এরকম একটা গল্প পড়েছিলাম, দ্য অটোপসি রুম, সম্ভবত স্টিফেন কিং বা এরকম কোন একজন রাইটার, খুব সুন্দর একটা গল্প। গল্পটা আমার মানে পুরোপুরি মনে নাই, নাম শুনে মনে পড়লো সেই গল্পটার কথা। এরকম একটা লাশ থাকে এবং সেই লাশকে ঘিরে অনেকগুলো মানুষ থাকে, এবং সেই মানুষগুলো সম্ভবত জীবিত ছিল না। আমার স্টোরিটা আসলে বেমালুম ভুলে গেছে, আমার স্মৃতিশক্তি খুবই খারাপ, খুব খুবই খারাপ। তো যাই হোক, তো আপনাদের বাকি লিস্টে কয়েকটা মুভির নাম কিন্তু ঢুকিয়ে দেওয়া গেল অন্তরের মাধ্যমে। তো পিয়াল, একদম শুরুতেই আমরা একটা গান শুনে আমরা সামনের দিকে আগাবো, এবং সামনে গিয়ে আমরা মেল অফ দ্য উইক এর যে স্টোরিটা সেটা শুনবো। তো তোমার কোনো স্পেসিফিক কোনো গান শুনতে ইচ্ছে হচ্ছে?
আমার অ্যাকচুয়ালি অন্তর, যেহেতু আমাদের গেস্ট সেহেতু অন্তরকে
না, অন্তরের জন্য তাহলে পরের লটটা রেখে দিই, যে পরের রিকোয়েস্টের সংটা অন্তরের কাছ থেকে নেওয়া যায়। তো তোমার তো এর আগে তুমি আয়রন মেডেন শুনতে চেয়েছিলে, তারপর রেডিওহেড শুনতে চেয়েছিলে লাস্ট এপিসোডে, আছে কোনো বাংলা গান কি শুনতে চাও?
বাংলা গান
অঞ্জন দত্তের গান কি তুমি শোনো?
জি ভাই, অঞ্জন দত্তের গান হলে ভালোই হবে।
হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা। তো অঞ্জন দত্তের একটা গান দিয়ে আজকে শুরু করো। অঞ্জন দত্তের একদম শেষের দিকে একটা অ্যালবাম, মানে তার একদম রিসেন্ট সময় একটা অ্যালবাম, অনুষ্ঠান অ্যালবাম থেকে খুব সুন্দর একটা গান, খুবই সুন্দর একটা গান। এমনিতে অঞ্জন দত্ত অনেক সুন্দর মানুষ, মানে তার সৃষ্টির জন্যই অনেক সুন্দর। তো অঞ্জন দত্ত একজন ফিল্ম মেকার, এবং তিনি হতে চেয়েছিল না ফিল্ম মেকার। আজকে সত্যজিৎ রায়কে নিয়ে কথা, তার গল্প আছে দেখে ঘুরে ফিরে ফিল্ম চলে আসতে পারে। তো অঞ্জন দত্ত বলেছিলেন যে তিনি সিঙ্গার হওয়াটা তার জন্য আসলে একটা অ্যাক্সিডেন্ট, তার বেসিক্যালি হওয়ার কথা ছিল ফিল্ম মেকার, এবং তিনি এখনো সেই জায়গাতে আছেন। অনেক ফিল্ম ইতিমধ্যে তিনি বানিয়েছেন এবং যথেষ্ট এন্টারটেইন হয়েছি আমরা তার সিনেমা দিয়েও এবং তার গান দিয়েও। আমরা শুনবো অনুষ্ঠান অ্যালবাম থেকে তার গান জোয়ান অফ আর্ক। এই গানটা শুনতে শুনতে আবার ফিরে আসবো এবং ফিরে এসে শুনবো মেল অফ দ্য উইকে সিলেক্টেড যে স্টোরিটা, কার স্টোরি এখনই বলছি না, কোন একটা হরর ক্লাবের কালেক্টেড স্টোরি, আমরা রাইটারের নাম জানি না, বাট যিনি কালেকশন করে আমাদেরকে পাঠিয়েছেন যে হরর ক্লাব তাদের নামগুলো আমরা বলবো এবং গল্পের নামও বলবো ফিরে এসে। তার আগে শুনে আসি জন অফ আর। আর এখন আমরা চলে যাবো আমাদের মেল অফ দ্য উইকে। মেল অফ দ্য উইকে আজকের যে গল্পটা বলবো সেই গল্পটার নাম হচ্ছে স্বপ্ন। গল্পটা কালেক্ট করে আমাদেরকে পাঠিয়েছে বাংলাদেশ হরর ক্লাব থেকে আফ্রিদি তুহিন। রেগুলার আমাদেরকে মেল পাঠায় এবং অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আফ্রিদি তুহিন আপনার প্রতি। এবং যে গল্পটা কালেক্ট করে পাঠিয়েছেন সেই গল্পটা, মানে যারা শুনছেন হরর ক্লাবের যারা নিয়মিত শ্রোতা, এবং আমরা জানি যে আপনারা অনেক গল্প পড়ে থাকেন অনলাইন এবং বিভিন্ন জায়গা থেকে, তো মানে এখন তো তথ্যের অবাধ প্রবাহ, সো অনেক স্টোরিও, যেমন লাস্ট উইকে পেজে দেখছিলাম আর কি, যে লাস্ট উইকে যে স্টোরিটা ছিল, তো কেউ একজন লিখেছিল যে গল্পটা এর আগে একটা বই পড়েছিলাম। হ্যাঁ, অবশ্যই বই থেকেই পড়ার কথা, কারণ গল্পগুলো বই থেকেই নেওয়া হয় কিংবা একেবারে নিজের কোনো লেখা কোনো বইতে অপ্রকাশিত, প্রকাশিত এবং অপ্রকাশিত দুই ধরনের গল্প আর কি আমরা নিয়ে আসি। তো এখন যে গল্পটা সেই গল্পটা আফ্রিদি তুহিন জানিয়েছে তার সংগ্রহ করা, লেখকের নামটি তিনি আমাদেরকে পাঠাননি কিংবা হয়তো তিনি জানেন না। তো যাই হোক না কেন, যদি সেই লেখক শুনে থাকেন তবে তার প্রতিও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা শুরু করি আজকের মেল অফ দ্য উইকের গল্প স্বপ্ন। ধর্মরে বিছানা থেকে উঠল নিশা, একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে একটু আগে, ভয়ে আতঙ্কে ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ, বুকের মধ্যে হৃৎপিণ্ডটা দাপাদাপি করছে পাগলের মতো, যেন বুকের খাঁচা ভেঙে পালিয়ে বাঁচতে চাইছে এই দুঃস্বপ্নের জগৎ থেকে। পাশেই শুয়েছে হাসান, ঘুমে একেবারে বেহুশ, ওকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল নিশা। বেড সুইচ টিপে বাতিটা চালিয়ে নিচে নামলো জল খেতে। এভাবে ঘুম থেকে জেগে ওঠায় যুগপত বিরক্তি এবং কৌতূহল দুটুই পেয়ে বসেছে হাসানকে, তবে নিশার মুখে ওর দুঃস্বপ্নের আদ্যপান্ত শুনে বিরক্তির ভাবটা উড়ে গেল। ও খুব ভালো করে জানে নিশার ভীতু স্বভাবের কথা, খুব সহজেই ভয় পেয়ে যায় নিশা, বিশেষত ভূতুরে বিষয়ে অতি মাত্রায় স্পর্শকাতর, তাই এরকম একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে যে ভয় পাবে তা অস্বাভাবিক কিছু না। নিশাকে অভয়বাণী দিয়ে ঘুমাবার চেষ্টা করছে হাসান, চাইছে বিষয়টা ভুলিয়ে দিতে, কিন্তু নিশার চোখের সামনে বারবার শুধুই ভেসে আসছে স্বপ্নের একটা ভয়াল মূর্তি। বাকি রাতটুকু জেগে কাটালো ওরা, সকালের দিকে খন্ড খন্ড ভাবে ঘুমালো নিশা, আর হাসান প্রস্তুতি নিতে থাকলো শুটিংয়ে যাবার। আগের কথা, মাস তিনেক হলো বিয়ে হয়েছে হাসান ও নিশার, হাসান শখের লেখক আর পেশায় একটা মাসিক ম্যাগাজিনের স্টাফ রিপোর্টার। ভবিষ্যতের লেখালেখিটাকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে তার। তরুণ লেখক হলেও বেশ জনপ্রিয়তা হচ্ছে হাসানের, বিশেষত ওর লেখা হরর সিরিয়াল ও গল্পগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে, রীতিমতো বেস্ট সেলার। ইদানিং একটা হরর সিরিয়াল বানাবার কন্ট্রাক্ট পেয়েছে, স্ক্রিপ্ট লেখা শেষ, শুটিংও শুরু হয়ে গেছে। পরিচালক প্রযোজক সবার মন্তব্য, নাটকটা সুপার হিট হবেই হবে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিশা, বিকম পর্যন্ত পড়ার পরই বিয়ে হয়ে যায়। বিয়ের পরই মালিবাগের নতুন ফ্ল্যাটে উঠেছে ওরা। জয়েন্ট ফ্যামিলিতে বাস করতে রাজি না নিশা, ওর ধারণা জয়েন্ট ফ্যামিলিতে প্রাইভেসি বলে কিছুই থাকে না। তাই নিশার অবিশ্রান্ত পীড়াপিড়ি সহ্য করতে না পেরে বিয়ের দুই মাসের মধ্যেই এই ফ্ল্যাটে উঠেছে হাসান। সকাল 8টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত বাড়ির বাইরে কাটা হাসান। এতে অবশ্য কোনো অভিযোগ নেই নিশার, ও বোঝে উপার্জন করতে হলে এখনই যা করার করতে হবে। তো সকালবেলা সেদিন হাসান চলে যাবার পর থেকেই নিশা একটা অস্বস্তিকর অবস্থার ভিতর পড়ল। সারাক্ষণ মনে হচ্ছে কে যেন ওর উপর নজর রাখছে, সারাক্ষণ ও কি করছে না করছে সবকিছু দেখছে অদৃশ্য চোখে, অপেক্ষা করছে ঝাঁপিয়ে পড়ার। সারা ফ্ল্যাটের সব কটা আলো জ্বেলে ড্রয়িং রুমের সোফায় কুটি সুটি মেরে বসে টিভি দেখছে নিশা। হঠাৎ কলিং বেল বেজে উঠল, কিন্তু কলিং বেলের শব্দ যেন বজ্র বর্ষণ করল নিশার কানে। মনে হচ্ছে নিদারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু এরকম তো হওয়ার কোনো কারণ নয়। বেল বেজে যাচ্ছে, বেজেই চলেছে, আর কে যেন ডাকছে, নিশাবু নিশাবু। ফ্যাসফেসে গলাটা আস্তে আস্তে খুব স্বাভাবিক চেনা চেনা একটা মানুষের গলায় পরিণত হল। আরে এ তো ওদের ঠিকেছি আকাশি, শরীরে যেন প্রাণ ফিরে পেল নিশা। পরিচিত মানুষের গলায় কিছুক্ষণ আগে কতটা অপরিচিত লাগছিল, ছেছি লোকে শুনলে কি ভাববে, এত বড় মেয়ে কিনা ভূতের ভয়ে কাবু হয়ে আছে। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। কি হয়েছে বুবু, তুমি এমন ঘামতেছো কেন, শরীর খারাপ করে নেই তো? ঢুকেই একরাশ প্রশ্ন আকাশের। আসলে নিশাকে খুবই ভালোবাসেন মহিলা, নিজের মেয়ের মতো স্নেহ করেন। তাই তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্য বাড়িতে কাজ না করে নিশাদের বাসাতেই থাকেন, তাকে সঙ্গ দেন। গত রাতের স্বপ্নকে স্বপ্ন হিসেবে আস্তে আস্তে বুঝতে শুরু করল নিশার মন। সারাদিনটা ভালোই কাটল। এক সপ্তাহ পর 7টি দিন বেশ শান্তিতেই কেটেছে নিশা এবং হাসানের, কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি। 8 দিন আগে স্বপ্নের কথা ভুলেই গেছে নিশা, আবার স্বাভাবিক ছন্দ এসেছে জীবনে। তারপর এক রাতে, গভীর রাত, চারদিক গাঢ় অন্ধকার, রিডিং রুমে বসে একটা হরর গল্প লিখছে হাসান, প্রায় শেষ পর্যায়ে লেখাটা। একটা গ্রামে কি করে হানা দেয় এক ছাক ভৌতিক মাদুর, সারা গ্রামকে পরিণত করে জীবন ভীতের আস্তা নেয়, এসবই নিখুঁত ভাবে ফুটে উঠছে হাসানের কলমের ছোঁয়ায়। রীতিমতো আতঙ্কজনক একটা গল্প হবে, পড়তে পড়তে শিউরে উঠবে পাঠক বারবার। এর ভেতর হঠাৎ লোডশেডিং, এদিকে ইদানিং লোডশেডিং এর সমস্যাটা বেশ প্রকট হয়ে উঠেছে। দিনের বেশিরভাগ সময় কারেন্ট থাকছে না, কলম বন্ধ করে টেবিল ছেড়ে উঠল হাসান, বেডরুম থেকে মোম নিয়ে আসবে। বাইরে দ্বিতীয়ার খয়া চাঁদ ঘরের মধ্যে একটা আলো আঁধারের সৃষ্টি করেছে, সবকিছু স্পষ্টভাবে না হলেও দেখা যায় আচ্ছাভাবে। রিডিং রুমের পর ড্রয়িং রুম, তারপর বেডরুম, চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়াল হাসান। একটা অস্পষ্ট খুটখুট শব্দ শুনছে বলে মনে হলো, আবার হলো শব্দটা, মনে হলো জুতা পায়ে হাঁটছে কেউ। ঘাড়ের কাছে নিঃশ্বাস পড়তে চমকে উঠল হাসান, সাথে সাথে নিজেকে খুব করে একটা গালি দিল, এত ভয় পাবার কি আছে, এ নিশ্চয়ই নিশা। ঠিক তাই,
নিশা এসে তার পাশে দাঁড়িয়েছে। চেহারাটা খুব ভালো দেখা যাচ্ছে না, কেন যেন মনে হচ্ছে আচ্ছা একটা অবয়ব, কিন্তু ফ্ল্যাটে তাহলে দুটি প্রাণী ছাড়া আর কেউ নেই, সুতরাং নিশাই। এত ভয় করার কি ছিল, ভাবছে হাসান। আবার নিজেই জবাব দিল, আসলে গল্পের মাঝে এত ডুবে গিয়েছিলাম, বাস্তব জিনিসও অবাস্তব ভুতুড়ে ঠেকছিল। কি হলো, মোম জ্বালবে না? হাসি হাসি গলায় বলল নিশা। এই তো জ্বালি, মোম তো বেডরুমে, বলে পা বাড়াল হাসান। হাতড়ে হাতড়ে ড্রেসিং টেবিল থেকে মোমটা তুলে নিল হাসান, তারপর লাইটার দিয়ে চালতে কতক্ষণ, কিন্তু মোমের এই স্বল্প আলোতে যা দেখল আতঙ্কে নিমিষে জমে গেল সে। অবশ্য শিউরে ওঠার মতোই দৃশ্য, বিছানায় চিত হয়ে ঘুমুচ্ছে নিশা। সাই করে দরজার দিকে তাকাল, দেখতে পেল দরজায় দাঁড়িয়ে হাসছে আরেক নিশা। শেষ হইয়া হইল না শেষ, এরই নাম বোধ হয় ছোট গল্প। যাই না, ছোট গল্প হিসেবে মানে সার্থকতার জায়গায়, ছোটবেলায় তো আমার ছোট গল্পের সার্থকতা লিখতে হতো, তো সার্থকতার প্রশ্ন বা এই ধরনের মানে প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন। আমরা যে গল্পগুলো নির্বাচন করি সেই গল্পটা শুনতে ভালো লাগে বা পড়তে ভালো লাগে, সেরকম গল্প আমাদের কাছে চলে আসে। তো এই গল্পটা কেমন লাগলো সেই কথাটা আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা শুনলাম যে গল্পটা, সেই গল্পটার নাম স্বপ্ন, সংগৃহীত গল্প হাসান মিশর, সাংসারিক জীবন থেকে ভয়ঙ্কর একটা রাতের কথা। আরো সুন্দর সুন্দর গল্প এখনো আছে এবং সেই গল্পগুলোতেও আমরা যাবো, সেই গল্পগুলো শুনবো। এরপরে ফিরে এসে ফেসবুকে আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম, কেমন লাগছে হরর কল এখন পর্যন্ত, এখনকার গল্পগুলো কেমন লাগছে, এবং নেক্সট আওয়ার কিন্তু থাকছে সত্যজিৎ রায়ের গল্প অনাসি বাবুর ভয়। একটা গান শুনে আসি এখন, ব্লু জিন্সের আকাশ বলে সুন্দর গানটা শুনতে শুনতে ফিরে আসছি। আবারও সঙ্গীত এখন শুনতে থাকবো রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি। শুনছেন বুধফোন হরর ক্লাব, সৃষ্টি আছি আপনার সাথে। প্রথম ঘন্টার একদম শেষ দিকে আমরা একটা হরর স্টোরি আমরা শুনে আসলাম, এবং শুনে আসতে আসতে যারা ফেসবুকে আমাদের সাথে আছেন তাদের কমেন্টগুলো একটু দেখে দিচ্ছি। আমাদের সাথে আছেন অনেকেই তো আছেন, একটু একদম লাস্ট থেকে আসি যারা আমাদের সাথে আছেন। রিয়াজুল ইসলাম মনির আছেন আমাদের সাথে, লিখেছেন অনেক ভয় লাগছে, ভালোও লাগলো স্টোরিটা, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, স্বাগতম, ওয়েলকাম। জামিল আহমেদ আছেন আমাদের সাথে, জামিলা আহমেদ, তিনি বরিশাল থেকে শুনছেন হরর ক্লাব রক্স। ওকে, রক্স। অচেনা সেই পথিক, অচেনা সেই পথিক, তিনি লিখেছেন হ্যাঁ শিশু কেমন আছেন, খুব ভালো আছি। রিপা মাহমুদ আছেন, লিখেছেন যে শরীরে নাইস ছিল আর শেষটাও নাইস হয়েছে, দ্যাটস অল ইজ অল ইজ ওয়েল। ওকে, আশরাফুল ইসলাম লিখেছেন, তিনি আছেন চিরং থেকে, শুনছেন আজকে একটু অন্যরকম লাগছে, তাই কিরকম লাগছে, ভালো না খারাপ? ফিরোজ আহমেদ, ফিরোজ এম রিফাত লিখেছেন ভালো লাগছে, আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগার কথা দেখতে পাচ্ছি। শাকিল প্রামাণিক লিখেছেন যে কি ফ্রাইডেতে ভূতে ফিল্ম নিয়ে আসার কথা আছে কেন, আজকে তো ভূতে ফিল্ম, আজকে ভূতে ফিল্ম হরর ক্লাব, কালকে ভূতে ফিল্ম, একদম ঠিক ঠিক ফ্রাইডেতে থাকছি 11:59 রাতের ভাই চলে আসবেন, এবং আজকেও কিছু, আজকেও কিন্তু রাতের ভাই আসবেন, গেস্ট অ্যাপিয়ারেন্স, তাই না, থাকে না যে কিছু কিছু সিনেমার সময় গেস্ট অ্যাপিয়ারেন্স থাকে, এরকম হরর ক্লাবে হচ্ছে গেস্ট অ্যাপিয়ারেন্স আছে রাসেল ভাই, তো স্পেশাল অ্যাপিয়ারেন্স আসলে বলা ভালো, গেস্ট অ্যাপিয়ারেন্স থেকে স্পেশাল অ্যাপিয়ারেন্স বলা উচিত। মাহমুদুর রহমান মাহিন আছেন আমাদের সাথে, তিনি লিখেছেন কিছুই মনে হল না ভাই, হ্যাঁ এটার জন্য আসলে অপেক্ষা করছিলাম, সবই তো আসলে ভালো বললে তো ব্যাপারটা কেমন জন্য লাগলো, তো এই যে কিছুই মনে হলো না, তবে কোনটার কোনো কিছু মনে হলো না সেটা বুঝতে পারলাম না, মনে হচ্ছে স্টোরির কথা বলছেন আর কি। তো যাই হোক, আপনিও কিন্তু একটা স্টোরি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, স্টোরির প্লট লিখে পাঠিয়ে দিতে পারেন, যে কোনো কিছু, তো অনেক স্টোরি আসে যে স্টোরিগুলোর প্লটটা হয়তো ভালো, হয়তো বা বেশ কিছু এডিটিং করা লাগে, বা আমরাও সেই স্টোরির উপর কিছু কাজ করে একটা ভালো স্টোরি দাঁড় করানোর চেষ্টা করি। সো আপনি কিন্তু এরকম ভালো কোনো স্টোরির প্লট যদি আমার সাথে শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। আমি মোহাম্মদ সালমান, ওকে মোহাম্মদ সালমান বলুন। তিনি বলেছেন যে তিনি চিরং থেকে আছেন, সুন্দর একটা মেইল ইংলের গল্প শুনলাম, সো হ্যাপি। মিলন আহমেদ, অনেক ভালো লাগছে। আলামিন আহমেদ, নারায়ণগঞ্জ থেকে শুনছেন, আরো অনেক ভয় পেতে চাচ্ছেন, ঠিক আছে দেখা যাক চেষ্টা করছি। মশুর আর রিয়াদ তিনি লিখেছেন যে ভয় লাগেনি ইমেইলটা। মিলন আহমেদ লিখেছেন জামালপুর থেকে শুনছে, ভালো লাগছে। তাসকিন সাইফুল সানি লিখেছেন ভালো লাগছে। আরো আছেন আমাদের সাথে রাহুল এসকে আছেন, আর এই যে একজনের নাম মানে উচ্চারণ করা একটু কষ্ট হয়ে যায় নাম, আর এ পি সি এম এ চাম্মা, এই হচ্ছে তার নাম। যাক আমি কঠিন বানানোর সময় পড়তে সমস্যা হয়, সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অর্ধেন্দু মজুমদার লিখেছেন স্টোরিগুলো পুরাই অসম। জোজোমো তিনি আছে আমাদের সাথে বান্দরবান থেকে, আচ্ছা। তৃষা ভৌমিক লিখেছেন গল্পটা ভালোই ছিল, টাইটেল দিয়ে স্টিপ, টাইটেল নিয়ে এত চিন্তিত কেন আপনি জানতে চাইছেন, কেমন আছে ভালো আছে। রাব্বি রাব্বি ভালো লেগেছে তার, আতিক রহমান আতিক, ম্যানলি মাসুদ নাইস স্টোরি লিখেছেন, সাগর ইসলাম শুভ ভালো লাগছে। আরো আরো অনেক কমেন্ট, আরো বেশি কমেন্ট বললে হয়তো বা যারা কমেন্ট করছেন না তারা অনেক বেশি বিরক্ত হয়ে যেতে পারেন, ভালো লাগাটা একদম কমে যেতে পারে। এই ঘন্টা শেষ, 2 মিনিট আমরা গান শুনতে শুনতে পরের ঘন্টায় চলে যাবো, এবং পরের ঘন্টায় আমরা শুনবো সত্যজিৎ রায়ের গল্প। তার আগে যাচ্ছি ছোট্ট একটা গানে, গান শেষে ফিরে আসছি, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও এফএম এন্ড ফুর্তি, শুনবো ক্যাকটাসের নীল নীল চরে। রূপ এবং অন্তর কেমন আছো? কেমন লাগছে এই যে স্টুডিওতে থেকে আছে আমরা, মানে স্টুডিওতে বসে বসে হওয়ার গল্প শুনছি, এই আয়োজনটা কেমন লাগছে? ছোটবেলায় কি যে গ্রামের বাড়িতে গিয়ে নানি দাদির কাছে বসে আসরে বসে ভূতের গল্প শোনা, এরকম অভিজ্ঞতা কি?
আমার দাদু আমাকে অনেক বেশি আদর করতো, তার জন্য কখনো ভূতের গল্প শুনে ভয় দেখেনি।
আচ্ছা, রূপের বাসায় কিরকম অবস্থা ছিল?
না ভাই, আমাকে ভয় দেখাতো
তাই।
হ্যাঁ ভাই,
কম আদর করতো তোমাকে?
না না ভাই, কম আদর করতো না, কিন্তু কিন্তু ভয় দেখায় আলাদা মজা পেতো ভাই।
তুমিও কি ভয় দেখে আলাদা মজা পাও?
না ভাই, আমি তো ভয় দেখাই না ভাই।
ভয় দেখা, ওকে ঠিক আছে। তো যারা ভূতের গল্প লেখেন তারা কি ভয় দেখান? জানি না,
মেবি
তারা হয়তো এন্টারটেইনমেন্ট, তাই না? তো যাই হোক, আজকে আমরা যে মেইন স্টোরি যেটা, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের গল্প, এবং সেই গল্পটার নাম হচ্ছে অনাথবাবুর ভয়। কি ছিল অনাথবাবুর ভয়, আমরা শুনবো গল্পটা এখনই। তো তার আগে সত্যজিৎ রায়ের নিয়ে তো একটু আসলে এত বড় এবং ভারী একটা নাম, কিছু তো বলতেই হয়। সত্যজিৎ রায়ের নাম আসলে প্রথম শুনেছিলাম কবে, এই প্রশ্নটা যদি করি কি অ্যান্সার পাবো?
না, আমাকে ছোটবেলায় আমার আম্মু একটা বই দিয়েছিল, মেবি ফেলুদা।
আচ্ছা,
তখন হচ্ছে সত্যজিৎ রায় সম্পর্কে,
মানে ফেলুদা দিয়ে হচ্ছে সত্যজিৎ রায় সাথে চরিত্র রূপ।
আসলে স্কুলে টেক্সট বুকে সত্যজিৎ রায়কে চেনা।
আচ্ছা, এমনি গোপী গায়েন, বাঘা গায়েন, হীরক রাজা আরতেছে, এই নামগুলো কি পরিচিত? আমার কাছে, আমিও সত্যজিৎ রায়ের সাথে আমার পরিচয় হচ্ছে সম্ভবত কোন এক সময় সেই ফেলুদা সিরিজ দেখাতো, সেখান থেকে সেই সব্যসাচী এবং আরো অনেকেই ছিলাম। তো যাই হোক, সেই ফেলুদার আবেদন এবং সেখান থেকে সত্যজিৎ রায়ের সাথে পরিচয়। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে আমার বাসায় একটা বই ছিল সুকুমার সমগ্র, তো সেই সুকুমার রায় তো আবার সত্যজিৎ রায়ের বাবা, এবং সত্যজিৎ রায়ের কিন্তু আজকে যে গল্পটা, ইনফ্যাক্ট সেটাও সম্ভবত সেই সুকুমার রায়ের একটা পত্রিকা ছিল যেটার নাম ছিল সন্দেশ, মানে রম্য লেখার জন্য সেই পত্রিকাটা বের হয়েছিল। পরবর্তীতে বোধ হয় এটা আরো অনেক ডালপালা বের হয়, এবং সম্ভবত এই স্টোরিটাও সন্দেশ পত্রিকাতেই বের করা হয়েছিল, অর্থাৎ সত্যজিৎ রায় সুকুমার রায়ের সেই সন্দেশ পত্রিকাতে লেখাটা দিয়েছিলেন। ততদিনে তো সুকুমার রায় আর বেঁচে ছিলেন না, তিনি খুব অল্প মানে 40 বয়সের এদিককেই আশেপাশে মারা গিয়েছিলেন। সুকুমার রায় ভালো মানে পড়ার শুরু বা পড়ার অভ্যাস শুরু করা কিংবা পড়ার প্রতি আগ্রহ তৈরি করা, এরকম একটা নাম হচ্ছে সুকুমার রায়। যারা পড়েননি সুকুমার রায় তাদেরকে অবশ্যই মানে আমি জানি যে ম্যাক্সিমাম যারা শোনেন হরর তারা অবশ্যই সুকুমার রায় পড়েছেন, কিন্তু যারা পড়েননি তারা আসলে অনেক কিছুই থেকে বঞ্চিত হয়েছে। সুকুমার রায় পড়া উচিত। তো সত্যজিৎ রায় সেই ফেলুদা দিয়েই আসলে আমাদের ম্যাক্সিমামই, হয়তো আমাদের আশপাশের জেনারেশনের ম্যাক্সিমামই ফেলুদা দিয়েই সত্যজিৎ রায়ের সাথে পরিচয়। তবে সত্যজিৎ রায়ের আরো মানে রিমার্কেবল আসলে অসংখ্য অসংখ্য কাজ রয়েছে, যেমন হচ্ছে তার বিভূতিভূষণের স্টোরি নিয়ে তার বানানো সিনেমা পথের প্যাঁচালী, তারপর অপুর সংসার, মানে এই নিয়ে তো তিনটা সিনেমা ছিল টোটাল। তারপর আরো সিনেমা যেমন হীরক রাজার দেশে, এই সিনেমাটার কথা আসলে আমার বারবার মনে পড়ে, সেই গোপী গায়ন বাঘা গায়ন এবং হীরক রাজার দেশে একজন মানে শাসক, শাসক না শোষক বলা যায় আর কি, মানে যা ইচ্ছা তাই করছে তার রাজ্যের ভেতরে, এবং দুজন মানুষ বোকাশোকা দুজন মানুষ এসে সেই মানে ঘটনার ভেতরে কিভাবে ঢুকে যাচ্ছে। এবং সেই সিনেমার একটা গান যেটা কতই রঙ দেখি দুনিয়ায়, মানে খুব স্বাভাবিক এবং সহজ কথার একটা গান, কিন্তু তীব্র ভাবে ওই ছোট ছোট করে পলিটিক্যালও বলা যায়, হয়তো বোঝা যায় না কিন্তু হয়তো খুব ভিতর থেকে বুঝতে গেলে হয়তো সেই তার খোঁজ পাওয়া যায়। কতই রঙ দেখি দুনিয়ায়, ভালো যেজন রইল ভাঙার ঘরে, অন্ধ যে মন্দ যেজন সিংহাসনে চড়ে। তো যাই হোক, সেই সত্যজিৎ রায়ের গল্প পড়ার দুঃসাহস আজকে সেই হরর ক্লাবে, সেই প্রোডাকশনটা আজকে যেটা মেইন স্টোরি সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের গল্প অনাথ বাবুর ভয়। আর কথা বাড়াবো না, আমরা চলে যাব একটা ছোট্ট 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 বিজ্ঞাপন বিরতির পরে আমরা শুরু করব আমাদের আজকের গল্প অনাথ বাবুর ভয়। যারা আগে বলেছে, যারা শুনেছেন আগে শুনেছেন গল্পটা, জানি না তাদের কেমন লাগবে, এবং যারা আগে শোনেননি বা পড়েননি অবশ্যই তাদের ভালো লাগবে, মানে অন্তত গল্পের সৌন্দর্যটা আপনাকে ভালো লাগাতে বাধ্যই। খুবই সুন্দর একটা গল্প শুনে আবারও ফিরে আসবো আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর স্টোরি, এবং স্টোরির পর আবার ফিরে আসছি। ততক্ষণ সঙ্গে থাকুন, তারপরেও সঙ্গে থাকুন, সবসময় ফুর্তি থাকুন রেডিও ফুর্তির সঙ্গে থাকুন, এবং আপনার কথাগুলো জানিয়ে দিন আমাদেরকে facebook.com/radiofurti এই ঠিকানায়। গল্প নিয়ে কোনো ফিডব্যাক খুব সুন্দরভাবে নিজের ইচ্ছে মতো ফিডব্যাক আপনি আমাদের জানিয়ে দিন, এবং আপনার ফিডব্যাক থেকে কিন্তু আমাদের অনুষ্ঠানের উত্তরোত্তর যেসব আরো ভালো কোনো কিছু করার চেষ্টা করলো আপনার কথা থেকে আসুক, সেটাই চাই। যেহেতু হরর ক্লাব ক্লাবের মেম্বার আপনারা সবাই, সো মেম্বারদের ফিডব্যাক সবসময় খুবই গুরুত্বপূর্ণ। শেষে ফিরে আসছি, কোথাও যাবেন না, যা বলছি আগে ফুর্তিতে থাকো, ফেরো ফুর্তির সঙ্গে থাকো।
অনাথ বাবুর ভয়, সত্যজিৎ রায়। অনাথ বাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের আপিসে চাকরি করি। গত ক মাস ধরে কাজের চাপে দম বন্ধ হবার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার লেখার শখ, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল, কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওয়া ছুটি আর তিস্তে খানে কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন তারও বেশি একটা কারণ আছে। ওখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল,
আমিও যেতাম কিন্তু আমার এদিকে ঝামেলা, বুঝতেই পারছিস, তবে তোর কোনো অসুবিধা হবে না, আমাদের 50 বছর পূর্ণ চাকর ভারদাস রয়েছে বাড়িতে, ওই তো দেখাশোনা করবে, তুই চলে যা।
গাড়িতে যাত্রী ছিল অনেক, আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র, মেটে খাটো মানুষটি, বছর 50-এক আন্দাজ বয়স, মাঝখানে টেরি কাটা কাঁচা পাকা চুল, চোখের চাহনি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম, ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের পুরনো কোনো নাটকের চরিত্র অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করাতে কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়লেন।
কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি। বীরেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, সামনে এক ফালি জমি, তাতে সবজি ও ফুল গাছ দুই রয়েছে, কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়ি নেই, কাজেই পড়শির উৎপাত থেকেও রক্ষা। আমি আমার থাকার জন্য বরজাজের আপত্তি সত্ত্বেও চিলে কোঠাটি বেছে নিলাম। আলো, বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গিয়েছি। ভরদাজ শুনে বলল,
তাতে আর কি হয়েছে কাকা বাবু, এই তো কুন্দুবাবুর দোকান 5 মিনিটের পথ, সেখানে গেলেই পাবে খন বিলেট।
বিকেল 4টে নাগাদ চাটা খেয়ে কুন্দুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটি একটি ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতরে দুটি বেঞ্চিতে বসে 5-7টি প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিত ভাবে বলছেন,
আরে বাপু, এ তো আর শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা, আর 30 বছর হয়ে গেল বলে কি সব মন থেকে মুছে গেল? এসব স্মৃতি অত সহজে ভুলবার নয়, আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশে দায়ী সে বিশ্বাস আমার আজও যায়নি।
আমি এক প্যাকেট 7 o'clock কিনে আরো দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলেই চললেন,
দেখুন আমারই বন্ধু, আমারই সঙ্গে মাত্র 10 টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে, পরদিন ফেরে না ফেরে না ফেরে না, শেষে আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ আর আরো 3-4 জনকে ছিল ঠিক মনেও নেই, গেলুম হালদার বাড়ি হলদরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছে, তার চোখ যাওয়া, দৃষ্টি কড়িকাঠের দিকে, আর সে দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলুম তাতে ভূত ছাড়া আর কি ভাবো বলুন। গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই, বাঘের আঁচর নেই, সাপের ছোবল নেই, কিচ্ছুটি নেই, আপনারাই বলুন এখন কি বলবেন।
আরো মিনিট 5-এক দোকানের থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হল। ব্যাপারটা এই, রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের পুরনো ভগ্ন প্রায় জমিদারি প্রাসাদ আছে। সেই প্রাসাদে বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেক কালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি, কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে, আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন, খারাপি, আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপে অনাথ বন্ধু মিত্র মশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন,
শুনছিলেন ওদের কথাবার্তা?
বললাম,
তা খানিকটা শুনেছি, বিশ্বাস হয়
কি
ভূত?
হ্যাঁ, ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অবধি একটু মিট করলাম না।
তাই ঠিক, এবার দেখে আসবেন নাকি?
কি
বাড়িটা
দেখে আসবো মানে?
বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, বড়জোর মাইল খানে। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়া শিবিরের মন্দির ছাড়িয়ে ডানাতে রাস্তায় ঘুরে পোয়াটার পথ।
ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল, আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে করব কি, তাই চললাম তার সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকে। বিরাট ফটক, মাথার উপর ভগ্ন প্রায় নবাবতখানা। ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দাঁড়ান।
দু তিনটে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটা অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়, কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাকৃত দেয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন,
আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না।
তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন,
একবার চট করে সেই ঘরটা দেখিলে হতো না?
সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে,
হ্যাঁ, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল।
ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধ হয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন,
খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার রঘুনাথপুর আসার একমাত্র কারণই হল ওই বাড়িটা।
বটে
তাকে, হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি, আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখব বলে এখানে এসেছি। আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন, আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কিরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো।
কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে?
বলছি ব্যস্ত হবেন না, আমার কাজের সম্বন্ধে তো বলা হয়নি এখনো আপনাকে। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ, আজ 25 বছর ধরে এই ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি। শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, বুড়িজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখে তার প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে এসব বই পড়ার জন্য। পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নর্টনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নাম করা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে কি লাভ, তবে এটুকু বলতে পারি যে এ দেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধ হয় নেই।
ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয় না, বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন,
ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি।
বলেন কি?
হ্যাঁ, সেসব কিরকম জায়গায় জানেন, এই ধরুন জব্বলপুর, কার্সিয়াং, চেরাপুঞ্জি, কাঁথি, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, আর কত চায়, 56টা রাগবাংলো আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছে। কিন্তু
অনাথবাবু হঠাৎ থেমে গেলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন,
ভূত আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে। আমি বারবার হতাশ হয়েছি। মাদ্রাজে ত্রিচিন পল্লীতে 150 বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল। কিরকম জানেন, অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই, যতবারই মোমবাতি ধরাবো বলে দেশলাই জ্বালাচ্ছি ততবারই কে যেন ফুঁদি নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি নষ্ট করার পর বাতি চলল এবং আলোর সঙ্গে সঙ্গে ভূত বাবাজি সেই যে গেলেন, হারেলেন না। একবার কলকাতার জামা পুকুরের এক হানা বাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এত চুল দেখেছেন, অথচ এ বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রির দিকে হঠাৎ ব্রহ্মতালুর কাছটায় একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার, অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটি চুলও নেই, একেবারে মসৃণ মাথা জড়া টাক। একে আমারই মাথা না অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি, কিন্তু মশার কামড়টা তো আমি খেলাম। টর্চটা জেলে আয়নায় দেখি ডাকের কোনো চিহ্ন মাত্র নেই, আমার যে চুল সেই চুলই রয়েছে আমার মাথায়। ব্যাস এই দুটি ছাড়া আর কোনো ফুতুরি অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি, তাই ভূত দেখার আশা একরকম ছেড়ে দিয়েছিল। এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার উল্লেখ পেলাম, তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসব।
অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজা এসে পড়েছি সে খেয়াল ছিল না। ভদ্রলোক ত্যাগ ঘড়িটা দেখে বললেন,
আজ 5:31 সূর্যাস্ত, এখন 5:15, চলুন রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি।
ভূতের নেশাটা বোধ হয় সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না, বরঞ্চ বাড়ির ভেতরটা আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখবার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাট মন্দির, 100-150 বছরে কত উৎসব, কত অনুষ্ঠান, কত পূজা পার্বণ, কত কথা এখানে হয়েছে, তার কোন চিহ্ন আজ নেই। উঠোনের তিন দিকে বারান্দা, আমাদের ডাইনের বারান্দার যে অংশ তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত দশে গিয়ে দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথ বাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বার করে চালাতে হল। প্রায় অদৃশ্য মাকড়সার জালের পুহ ভেদ করে কোন রকমে দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর ওটাই হল উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন,
সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই।
এখানে বলে রাখি বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি একটি ঘড়ি যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক, কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়, কাঁচ নেই, বড় কাঁটাটিও উধাও, পেন্ডুলামটি ভেঙে কাঁচ হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন, তখন বিনা কারণে আমার গাটা ছমছম করছিল, কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়া চারখানাই রয়েছে, উপরের তক্তাটা নেই। টেবিলের পাশে জানলার দিকে একটি আরাম কেদারা, অবশ্যই এখনো সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ, কারণ তার একটি হাতল ও বসবার জায়গায় পেটের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই, কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ছেঁড়া। এছাড়া ঘরে আছে একটি খাঁচ কাটা বন্দুক রাখার তাক, একটি নলবিহীন গড় করা আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন, মনে হল খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন। প্রায় মিনিট খানেক পরে বললেন,
একটা গন্ধ পাচ্ছেন?
কি গন্ধ?
মাত্র যে ধূপ, মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ।
আমি বার দু এক বেশ জোরে জোরে শ্বাস টানলাম। অনেকদিনের বন্ধ ঘর খুলে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সে গন্ধ ছাড়া আর কোনো গন্ধ পেলাম না, তাই বললাম, কই ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরো একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তেলোতে ডান হাত দিয়ে একটা খুশি মেরে বললেন,
বহুত আচ্ছা, এ গন্ধ আমার চেনা গন্ধ, এই বাড়িতে ভূত অবশ্যম্ভাবী, তবে বাবাজি দেখা দেবেন কিনা দেবেন না সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না। চলুন।
অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে ঘরে রাত্রি বাস করতে হবে। ফেরার পথে বললেন,
আজ থাকলুম না কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি। তাছাড়া দু একটা জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসবো। আর সার্ভেটা করেগুলো মাটি।
ভদ্রলোক আমায় বাড়ি অব্দি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন,
আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন, এদের কথাবার্তা তো শুনলুম আজকে, যা ভয় আর যা প্রিজুডিস এদের জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে বলুম না বলে কিছু মনে করবেন না, এইসব ব্যাপার বুঝলেন কিনা, একা না হলে ঠিক তুচ্ছই হয় না।
পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোল না। মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায়, আর রাত্রে অনাথবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্লাস্ক, আর হাতে সেই কালকের তিন সেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে দু হাত ঢুকিয়ে দুটো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন,
হে দেখুন, এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলার তৈরি তেল, শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না। আর দ্বিতীয়টি হল কার্বলিক অ্যাসিড, ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত।
এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমার একটা সালাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হল না। ভোর হতে না হতে বাজাজকে বললাম আমার থার্মোফ্লাস্কে দুজনের মতো চা ভরে দিতে, চাইলে পরে ফ্লাস্ক নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোন সাড়া শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকব না শটান দোতলায় যাব তাই ভাবছি, এমন সময় হঠাৎ শুনতে পেলাম,
ও মশাই এই যে এদিকে।
এবার দেখতে পেলাম অনাথবাবুকে, প্রাসাদের পূর্ব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটে মনে হয় না যে রাত্রে তাঁর কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখে বললেন,
আর বলবেন না মশাই, আধ ঘন্টা বনে বাজারে ঘুরছি এই নিম ডালের খোঁজে, আমার আবার দাঁতানোর বিষ কিনা।
ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন পাথর বাথর ঠেকল। বললাম, চাই নিচ্ছি, এখানেই খাবেন না বাড়ি যাবেন?
চলুন না, ওই ফল আর পাঁচটা বসে খাওয়া যাক।
গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তি সূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন,
খুব কৌতূহল হচ্ছে না?
আমি আমতান্ত করে বললাম, হ্যাঁ মানে একটু।
বেশ, তবে বলছি শুরু, গোড়াতে বলে রাখি এক্সপিডিশন হাইলি সাকসেসফুল, আমার এখানে আসা সার্থক হয়েছে।
অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন,
আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন পাঁচটা, আমি বাড়ির ভেতর ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলুম। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে। যাই হোক, দেখলুম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলো একবার দেখে নিলুম। জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ পড়ে থাকার কথা নয়, একটা ঘরে কিছু আবর্জনা আর একটার কড়ি গাছে গুটি চারেক ঝুলন্ত বাদুর ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাদুরগুলো আমায় দেখেও নড়ল না, আমিও তাদের ডিস্টার্ব করলুম না। সাড়ে ছটা নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম। একটা ছাড়ুন এনেছিলুম, তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটিকে ঝেড়ে পচে সাফ করলুম। কতদিনের ধুলো জমেছিল তাতে কে জানে। ঘরের মধ্যে একটা কুমোর ভাব ছিল,
তাই জানলাটা খুলে দিল। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখলুম। তারপর টর্চ ও ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেত ছেঁড়া আরাম কেদারাতে শুয়ে পড়লুম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও আরো অনেক প্যার অবস্থায় বহুবার রাত কাটিয়েছি, তাই কিছু মাইন্ড করলুম না। আশ্বিন মাস সাড়ে পাঁচটায় সূর্য ডুবেছে, দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট পেতে গেল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভিতরে ভিতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিল। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজে মনে হয় নটা কি সাড়ে নটা। এই রাগার জানলা দিয়ে একটা চোনাকি করে ঢুকেছিল, সেটা মিনিট খানেক খোড়াঘুড়ি করে আবার জানলা দিয়ে বেরিয়ে গেল। তারপর কখন যে সে আর যে ডাক থেমে গেছে, আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুমটা ভাঙল একটা শব্দে, গরীর শব্দ, ঢং 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 করে বারোটা বাজলো, মিঠে অথচ বেশ জোর আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ। আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যে ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করলুম। এক, আমি আরাম কেদারায় সত্যি খুব আরামে শুয়ে আছি, ছেঁড়াটা তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুঁজে দিয়ে গেছে। আর দুই, আমার মাথার উপর একটি চমৎকার ঝালর সমেত আস্ত নতুন টানা পাখা, তা থেকে একটি নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে, এবং কে জানি সেই দড়িতে টান দিয়ে পাখাটি তুলিয়ে আমার চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে এসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হল অমাবস্যার রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ। পাশে ফিরে দেখি কে জানি একটা আলবোনা রেখে গেছে, আর তার থেকে ভুর ভুর করে বেরোচ্ছে একেবারে সেরা অম্বরী তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন,
বেশ মনোরম পরিবেশ নয় কি?
আমি বললাম, শুনে তো ভালোই লাগছে, আপনার রাতটা তো তাহলে মোটামুটি আরামই কেটেছে। আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, তাহলে কি আপনার সাথে কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আমার থেকে চাইলেন, এবার কিন্তু আর ঠোঁটের কোণে সে হাসিটা নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এল,
পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়ি কাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি?
আমি বললাম, তেমন ভালো করে দেখিনি বোধ হয়। কেন বলুন তো?
ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না। চলুন।
অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন,
আমার আর ভূতের পিছনে ধাওয়া করতে হবে না সিদ্ধেশবাবু, কোনদিনও না, সে শখ মিটে গেছে।
বারান্দা দিয়ে যাওয়ার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন,
চলুন।
দরজাটা ভেজানো ছিল, আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর দুপায়ে গিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। ভূত জুতো পরা ও
কে পড়ে আছে মেঝেতে? আর বারান্দার দিক থেকে কার অট্ট আসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি
আর কিছু মনে নেই আমার? যখন জ্ঞান হল দেখি ভারতীয় আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছে ভবতোষ মজুমদার। আমার চোখ খুলতে দেখে ভবতোষ বললেন,
ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছিল বাড়িতে ঢুকতে, নইলে যে কি দশা হতো আপনার জানি না। ওখানে গেছিলেন কোন আক্কেলে?
আমি বললাম, অনাথ বাবু সে রাত্রে বাবুজ বাধা দিয়ে বললেন,
আর অনাথ বাবু কাজে অতগুলো কথা বললুম সেসব বোধ হয় কিছু বিশ্বাস করেন না ভদ্রলোক। ভাগ্যে আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে জানিও বাড়িতে, দেখলেন তো অবস্থা, হল ধরে যা হয়েছিল এরও ঠিক তাই, মরে একেবারে কাঠ, আর চোখ ঠিক সেইভাবে চাওয়া, সেই দৃষ্টি সেই করিকাঠের দিকে।
আমি মনে মনে বললাম, না মরে কাঠ নয়, মরে কি হয়েছে অনাথ বাবু তা আমি জানি, কালো সকালে গেলে দেখতে পাবো তাকে, গায়ে কালো কোট পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূর্ব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন। শুনলেন সত্যজিৎ রায়ের গল্প অনাথ বাবুর ভয়।
অন্ধকারের ভেতরে সেটা জানাও যাবে না, অন্ধকারে থাকুক সে বিষয়গুলো। তো যাই হোক, আমরা শুনে আসলাম সত্যজিৎ রায়ের গল্প অনাথ বাবুর ভয়। আমার খুব পার্সোনালি একটা খুব একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে যে এরকম একজনের, মানে অনেক ফেভারিট রাইটারের গল্প আসলে পড়েছি, তারা শঙ্করের গল্প পড়া হয়েছে, এডগার অ্যালান পোর গল্প দিয়ে তো শুরুই হয়েছিল হরর ক্লাব, স্টিফেন কিং এর গল্প পড়া হয়নি, আচ্ছা এখনো কিছু আছে, কিছু না অনেক রাইটারই আছেন যাদের গল্প এখনো পড়া হয়নি। সত্যজিৎ রায় এরকম একজন লেখক, এরকম একজন মানুষ যার কোন একটা সৃষ্টি নিয়ে আসা সেটা অনেক সৌভাগ্যের ব্যাপার, সৌভাগ্যজনক ব্যাপার আমার জন্য। তো যাই হোক, কেমন লাগছে হরর ক্লাব এখন পর্যন্ত? অন্তর আছে প্রথম দিন, সবগুলো লাইট অবশ্য অফ করা যায় না, একদম অন্ধকার হলে আবার ব্যাপারটা মানে কারিগরি ত্রুটির কারণ হয়ে যেতে পারে।
জি ভাই।
তো যাই হোক, পিয়াল
জি ভাই
এবং রূপ একই মানুষ, তো তোমার কেমন লাগছে আজকে এতদিন ধরে আসছো হরর ক্লাবে এবং আজকে নতুন মেম্বার নিয়ে আসলে, স্টোরিগুলো গানগুলো সব মিলে কেমন লাগছে?
সবসময় তো মতো ভালোই লাগছে আর কি।
আচ্ছা, তো তুমি আজকে একটা রিকোয়েস্টের গান শুনতে চেয়েছিলে, কিন্তু রিকোয়েস্টের গান কোনটা সেটা বলতে পারোনি?
না ভাই, আমি কি এখন বলবো তাহলে?
হ্যাঁ বলো।
আচ্ছা তাহলে অর্থনের গান শুনতে চাচ্ছিলাম ভাই, অর্থনের গান কি হবে?
আচ্ছা ঠিক আছে, অর্থহীনের একটা গান তাহলে রাখার চেষ্টা করবো আজকে ভূত এফএম হরর ক্লাবে। তো এই মুহূর্তে আমরা একটা ব্যাক টু ব্যাক আরেকটা হরর স্টোরি শুনি।
জি ভাই।
তো এখন যে স্টোরিটা শুনবো সেই স্টোরিটা আমাদের মেইলে আসা স্টোরি, এবং এই স্টোরিটা আমাদেরকে পাঠিয়েছিলেন নোয়াখালী মাইজদি সুলতান কলোনি থেকে হৃদয় খান। হৃদয় খান এর আগেও আমাদেরকে বেশ অনেকগুলো গল্প লিখে পাঠিয়েছেন। হৃদয় খানের আজকের যে গল্পটি সেই গল্পটির নাম পোস্টমর্টেম। একটু কানাঘুষা বোধ হয় চলছে যে হৃদয় খান কি গান গেতে পারেন কিনা, এবং এই হৃদয় খান গানও গেতে পারেন, তার গানও আমরা বাজিয়েছিলাম হরর ক্লাবে। তো যাই হোক না কেন, এখন আমরা হৃদয় খানের একটা সুন্দর গল্প শুনব, গল্পটির নাম পোস্টমর্টেম।
রাতের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রুমের মধ্যে পায়চারি করে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন ডাক্তার সাহির চৌধুরী। মোবাইলের প্লে লিস্টে প্রিয় গানগুলো ছেড়ে শুনতে লাগলেন তিনি। আধ ঘন্টার মতন গান শুনে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলেন। বাথরুম থেকে বেরিয়ে এসে আবার পিছনে এসে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছেন তিনি, কিন্তু ঘুম আসছে না। বিছানার এ পাশ ও পাশ করছেন, তার বারবার মনে হচ্ছে কেউ একজন যেন তার দিকে লক্ষ্য রাখছে। রাত প্রায় দুইটার দিকে একটা অস্বস্তি নিয়ে সাহির চৌধুরীর ঘুম ভেঙে গেল। তিনি স্পষ্ট বুঝতে পারলেন তিনি ছাড়াও রুমের মধ্যে কে যেন আছে। রুমটা যেন পুরো ঠান্ডা হয়ে আছে। সাহির চৌধুরী বেশ ভয় পেতে শুরু করলেন। প্রচন্ড ভয় পাওয়ার কারণেই হয়তো তার শরীর বেশ ঘামতে শুরু করলো। নিজেকে মনে মনে বলতে শুরু করলেন, এসব কিছুই না, সব মনের ভুল। কিন্তু ওনাকে ভুল প্রমাণ করে রাতের নিস্তব্ধতাকে ভেঙে কেউ একজন একটা দীর্ঘশ্বাস ফেলল। চমকে গেলেন সাহির চৌধুরী, আরো ঘামতে লাগলেন তিনি। স্পষ্ট একটা নিঃশ্বাসের শব্দ তিনি শুনতে পাচ্ছেন, বাইরে থেকে নয়, তার ঘর থেকে আসছে শব্দ। কোত্থেকে আসছে? ডিম লাইটের আলোয় চারপাশে চোখ বোলাতে লাগলেন তিনি। একসময় তার মনে হতে লাগল শব্দটা আসছে তার বিছানার নিচ থেকে। বিছানায় শক্তিহীন ভাবে বসে আছেন সাহির চৌধুরী। বুঝতে পারছেন কিছু একটা তার বিছানার নিচে আছে। নিচে তাকানোর সাহসটুকু তার হচ্ছে না। আস্তে আস্তে নিঃশ্বাসের শব্দটা একটা মেয়ের চাপা কান্নায় রূপান্তরিত হল। ডাক্তার সাহেব আতঙ্কে কাঁপছেন। মুখ থেকে একটা অস্ফুট আওয়াজ বের হল তার, আর সাথে সাথে কান্নার আওয়াজটা থেমে গেল। সাহির চৌধুরী চুপ করে শুয়ে আছেন। প্রচন্ড নিস্তব্ধতাও তাকে আতঙ্কিত করে তুলছে। একটু পর রুমের মধ্যে কিছু একটার ছায়া দেখলেন তিনি। ক্রমশ ছায়াটা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে তার সামনে এসে দাঁড়ালো। যা দেখছেন তিনি সেটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না। আজ একটা মেয়ের পোস্টমর্টম করেছিলেন, সেই মেয়েটি তার সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েক ঘন্টা আগে দাফন হওয়া একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে। ভাবতেই তার সারা শরীর ঠান্ডায় জমে গেল। মেয়েটার পোস্টমর্টম তিনি করেছিলেন, ধর্ষণ করা হয়েছিল মেয়েটাকে, কিন্তু তিনি পোস্টমর্টম রিপোর্টে লিখেছিলেন সুইসাইড। গরিব মেয়ে, ঝামেলা হয়নি। কিন্তু সেই মেয়ে এখানে আসলো কেমন করে? আতঙ্কে এবার চিৎকার করে উঠল সাহির চৌধুরী। বিছানা থেকে উঠে দরজার দিকে ছুটতে লাগলেন তিনি। পেছনে একবার তাকিয়ে দেখলেন সেই মেয়েটি ঠিক তার পেছনে। ভয়ে আতঙ্কে ছাদের দিকে উঠতে লাগলেন ডাক্তার সাহির চৌধুরী। পরের দিন খবরের কাগজে প্রধান শিরোনামে বের হল ডাক্তার সাহির চৌধুরীর রহস্যজনক আত্মহত্যা। ছোট্ট একটা গল্প শুনে আসলাম আমরা অল্প সময়ে ছোট্ট গল্প। তো ছোট্ট গল্প শেষে ফেসবুকে কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি। ফেসবুকে যারা আমাদের সাথে আছেন এবং যারা কমেন্ট করে জানিয়েছেন কেমন লাগছে হরপ্রাত, যেমন সামুল হাসান আছেন, লিখেছেন আরামবাগ থেকে শুনছি, খুব ভালো লাগছে স্টোরিগুলো। আশিক শান্ত আছেন, সত্যজিৎ রায়ের গল্পটা ছিল অসাধারণ আর তার পরের গানটাও এত সুন্দর একটা প্রোগ্রাম পেয়ে আনন্দিত, থ্যাংক ইউ মাইজ দি ক্লাসপুর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশরাফুল আহমেদ অ্যাশ লিখেছেন, গানটা বেশ ছিল। আচ্ছা, সম্ভবত জেমস এর হেরে মেরে বন্দি নিয়ে গানটা কথা বলছেন, আমার খুব প্রিয় একটা গান। সৌরভ শিকদার লিখেছেন, গল্পটা অনেক ভালো। দরওয়ান উদ্দিন লিখেছেন, গুড স্টোরি। জিসান মাহমুদ লিখেছেন, খুব এনজয় করছেন, পটুয়াখালী থেকে শুনছেন। শেখ সাবি খুলনা থেকে, ভালো লাগছে তাই শুনছি, থ্যাংক ইউ খুলনা থেকে শুনছেন, খুলনা সবসময় প্রিয় জায়গা। সিঙ্গার জয় বিশ্বাস লিখেছেন, সঙ্গে আছি। লোকমান হাসান নোমান লিখেছেন, গল্পটা ভালো লাগলো, আর গল্পটা একটু রহস্যময় ছিল আর ভয়ের, সত্যজিৎ রায়ের অনাথ বাবুর ভয় গল্প নিয়ে লিখেছেন। এইচ কে সৌরভ বগুড়া থেকে তিনি অ্যাপ দিয়ে শুনছেন। রাসেল ভাই কখন আসবেন জানতে চেয়েছেন আশরাফুল, খুব শীঘ্রই আসবে। মবিন খান নিশাদ জানেছেন, গুড নাইট কেন ভাই। প্রণব দেব শর্মা লিখেছেন, সত্যজিৎ বাবুর গল্পটা সত্যি ভয়ের ছিল। ড্রিমলেস সজল, আচ্ছা ড্রিমলেস সজল লিখেছেন, হ্যাঁ সৃষ্টি ভাই, সজল আছে যশোর থেকে। আরো আছেন আমাদের সাথে সাইদি ডেমন লিওন, গল্পটা বেশ ভালো ছিল। আফ্রিদি তুহিন আছেন আমাদের সাথে, তারাশঙ্করের গল্প শুনতে যাচ্ছেন। তারাশঙ্করের গল্প তো শুনেছি অনেক, আরো শুনবো সামনে। এবং তারাশঙ্করের যে তারানা বিভূতিভূষণের গল্প থাকছে, আর অনেক গল্পই থাকছে সামনের এপিসোড গুলোতে। রিপা মাহমুদ আছেন, লিখেছেন, স্টোরিটা নাইস ছিল বাট ভয় পাইনি, কেন বলতে পারেন? এটা আসলে আমার জন্য বলা কঠিন, একজন মনোবিজ্ঞানীর বা মনোচিকিৎসকের জন্য বলা সহজ হবে। আরো আছেন ইফতেখার আহমেদ ভাইয়া, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু আছে, হ্যাঁ অনেক গল্পই আসবে সত্যজিৎ রায়ের সামনে। টিসিপি তামিম আছেন, বরিশাল থেকে শুনছেন। স্বপ্নীল শফি লিখেছেন, আপনার কমেন্ট পড়া হয় না কেন? আমার কমেন্ট কেন পড়া হয় না, আমি তো কমেন্টই করি না তাই। তো যাই হোক, এখন আমরা আরেকটা বিরতিতে যাবো। বিরতিতে এখন শুনবো সঞ্জীব চৌধুরীর গান চোখ। ঘড়িতে সময় রাত 1:05, চলছে ভূত এফএম হরর ক্লাব, এবং সৃষ্টি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছে। এই মুহূর্তে আমিও এসে জয়েন করলাম, এবং আশা করছি পুরোটা সময় আপনারা অনেক এনজয় করছেন। এবং বৃষ্টি চলে গেছে, কিন্তু বৃষ্টির আমেজ রয়েছে। কি সৃষ্টি?
হ্যাঁ, বেশ ঠান্ডা ঠান্ডা
গান। সেই আমেজে আমাদের আশা করছি যে আজকে ভূত এফএম হরর ক্লাব অনেক জমে উঠেছে। আমরা শুরুতেই যাব কিছু কমেন্টে চলে যাই নাকি সৃষ্টি?
কয়েকটা কমেন্ট পড়ে
সৃষ্টি, আজকে তো মানে একটু আমরা বলি যে আজকে যে ঘটনাগুলো শুনলাম সেই গল্পগুলোর ফিডব্যাক কিরকম সেটা আগে একটু শুনি।
আজকের গল্পগুলোর ফিডব্যাক আসলে একদম শুরু থেকে দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর কিছু ফিডব্যাক আছে। যেমন এখনো লাস্ট কমেন্টগুলো দেখছি, আকাশ এক এস আছেন মারিন সিং থেকে,
এই কে যেন গান লিখছে ভূতেশ্বর হরর ক্লাব, তিনি একটা গান লিখছি।
হ্যাঁ হৃদয় খান, হৃদয়।
আচ্ছা আচ্ছা,
একটু আগেই তার কথাই বলছিলাম, তিনি গানও করেন। আমাদের সাথে আরো আছেন চকলেট বয় আপন বগুড়া থেকে, গল্পের ফিডব্যাক যেগুলো দিচ্ছি। যেমন আমাদের সাথে আছেন জাস্টিন জেম আলামিন, লিখেছেন, হে স্টোরি ব্রো হোয়াটসঅ্যাপ। আছেন জুশেদ আহমেদ, আরো আছেন নাজমুস সাকিব, শাহরিয়ার আল ইসলাম, আচ্ছা শুনছি ভালো লাগছে লিখেছেন, ফয়সাল আহমেদ, আকাশ, শাকিল খান রামপুরে থেকে শুনছেন, রাহুল রিমন লিখেছেন, ধানগড়া থেকে শুনছি, গল্পগুলো অনেক ভালো লাগছে, আবদুল্লাহ লিখেছেন, কুয়াশায় ঢাকা জীবন লিখেছেন, গোয়াও, টিআর তৌসিফ গান শুনতে যাচ্ছেন, আরো আছেন কিউটি ক্যান্ডেলা শুনছি, নোমান হাসনাত স্টোরিগুলো দিন দিন হররলেস হয়ে যাচ্ছে, কেন একদম ভয় পাই না।
আচ্ছা,
একটু আগে একজন আমাকে জিজ্ঞেস করেছিল কেন ভয় পাচ্ছেন না, মানে কেন ভয় পাচ্ছি না। আমি বলেছিলাম যে সম্ভবত মনোরোগ বিশেষজ্ঞ এটার উত্তর ভালো দিতে পারবে, মানে একদম যদি জীবন থেকে ভয় চলে যায় এটা আবার বোধহয় একটু ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
সেটাই, মানে ব্যাপারটা এরকম মাঝে মাঝে হয় যে আমাকে মানে আমার কিছু কিছু অনুভূতি যদি কোনো সময় না আসে তাহলে তো খুব মুশকিল। মানে আমি যদি থাকে না যে অন্ধকার, অন্ধকার দেখে আমি ভয় পাই না। হ্যাঁ, মানে কিছু মানুষের থাকতে পারে যে ভয় লাগে, কিছু মানুষের ভয় লাগে না, এটা হতেই পারে, ডিপেন্ড করে এটা আসলে। কিছু মানুষের একা থাকতে ভয় লাগে, কিছু মানুষের একা থাকতে ভয় লাগে না। এখন তার মানে একাকিত্বের সাথে ভয়ের কোনো রিলেশন নাই, ব্যাপারটা কিন্তু এরকম না,
এরকম না।
আর যাদের ঘটনা আমরা পড়ে শোনাই ভূত আসনে, তারা রিয়েল ক্যারেক্টার এবং তারা এখানে আসেন ঘটনা শোনান। এখানে কিন্তু অনেক বড় বড় রাইটারদের আপনার মানে ভৌতিক গল্পগুলো আপনাদের শোনানো হচ্ছে,
ঠিক না?
তো তাদের ঘটনা তাদের গল্পগুলো ভালো লাগাটা খুব স্বাভাবিক, এবং আশা করছি যে একটু যদি মানে শোনেন আমার মনে হয় যে খারাপ লাগবে না। আমরা আজকে একটু আগে সত্যজিৎ রায়ের একটা গল্প শুনলাম, তাই না? মানে বেশ অন্যরকম, কিন্তু আমার মনে হয় যে ভালো লাগাটা উচিত, সেইটাই আর কি।
সেটাই, যেমন এক আলামিন তিনি লিখেছেন যে মিউজিক অ্যান্ড স্টোরি দুটোই তার ভালো লাগছে। এটাও আরো যে আজকে গানের ফিডব্যাক অনেক ভালো,
অনেক ভালো। ওকে, আমি শুনছিলাম একটু আগে গান, এটা সঞ্জীব দার গান বাজছিল, তাই না?
হ্যাঁ, চোখ সে আহ অ্যালবামের গান,
সেটাই। তো এখন আমরা চট করে আরো কিছু কমেন্ট পড়ে,
হ্যাঁ, যেমন চকলেট পরে আপন জিজ্ঞেস করেছেন যে এখানে কি রাসেল ভাই আছে?
জি, হ্যালো হ্যালো হ্যালো।
তারপর আমাকে আফ্রিদি তুহিন, তিনি রাসেল ভাই তাদের হরর ক্লাব থেকে একটা প্রশ্ন করেছেন যে রাসেল ভাই আপনার প্রিয় হরর লেখক কে?
আচ্ছা, আমার প্রিয় হরর লেখক আসলে অনেকে। এখন আমি যদি বলি যে আমার মানে মানে আছে না যে প্রত্যেকের ঘটনাই আমার খুব ভালো লাগে, যেমন আমার কাছে খুব মানে আমি হাসান আজিজুল হকের একটা ঘটনা পড়েছি, গল্প পড়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আজকে যে সত্যজিৎ রায়ের কাহিনী শুনলাম, ভালো লাগে, ভালো লাগে। তারাশঙ্কর তার ঘটনা ভালো লাগে। তো এরকম থাকে, কিন্তু মানে এরকম আমি একজনের নাম বলাটা খুবই অদ্ভুত রকমের মানে মানে অন্যায় হয়ে যাবে। আমার ছোটবেলায় আমি বহুবার শেয়ার করেছি ভূত ফেলো, যে আমার ছোটবেলায় আমি যখন ড্রাকুলা সিরিজ পড়তাম যখন মানে তখন আমার কাছে ওইটাই ভালো লাগতো। আমি একটা গল্প পড়েছিলাম যেটা আমার ছোটবেলায় একদম অনেক ছোটবেলায় পড়েছিলাম, এবং সেই গল্পটা এখন বলার কোনো অবকাশ নেই, এই সময় এই ছোট সময়ে বলা যাবে না, অনেক বড় গল্প। কিন্তু আমি বইটার নাম এবং রাইটারের নাম, এটা একটা বিদেশি অবশ্যই বই, এবং সেটার বইয়ের নাম এবং রাইটারের নাম দুটো নাম আমি ছোটবেলা মানে মোটামুটি যখন আমার মোটামুটি এই সমস্ত নিয়ে একটু আগ্রহ হয়েছে তখন থেকে ভুলে গেছি। তো আমি এখনো পর্যন্ত মানে ওই বইটা আমি এখনো পর্যন্ত খুঁজি, আমি আমি এখনো পর্যন্ত ওই বইটা খুঁজি। তো এই ব্যাপারটা কিন্তু মানে এই জন্য বললাম যে আমি এখন ওই রাইটারের নাম যদি বলতে পারতাম তাহলে আমি একদম ধাপ করে বলে ফেলতে পারতাম, কারণ ওইটা আমার শুরু এবং ওইটাতে একটা ক্যারেক্টার ছিল, তার নাম স্টেইলা। আমি এখনো সেই বইটা খুঁজে ফিরি,
আমিও এখন থেকে খুঁজবো সেরকম কোন হরর স্টোরি যেখানে স্টেইলা নামে কোন ক্যারেক্টার আছে। আমাদের সাথে আছে আতিকুর রহমান, আতিক লিখেছেন হ্যালো রাসেল ভাই, হাউ আর ইউ?
আমি ভালো আছি এবং সবসময় ভালো। তাহলে
লোকমান হাসান তোমার লিখেছেন রাসেল ভাই আসার ভয়ে পুরো জমে গেছি, রাসেল ভাইয়ের খণ্ডটা বেশ ভয়ের,
ছি 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 ছি,
তারপর
কোনো কথা
না, এটা কি বাসাতেও কি তাই বলে?
না না না, মানে ব্যাপারটা হচ্ছে কেমন না, তাহলে তো মানে আমার কণ্ঠ ভয় হলে সেটা কিছু বেনিফিট তো পেতাম, যে কাউকে যদি বলতাম যে মানে
কিছু বলতেই হতো না,
কিছু বলতে হতো,
আওয়াজ বের করলে কিন্তু কাজ হয়ে যেত।
রিকশাওয়ালা যাবেন? অবশ্যই যাবো, যাবো না মানে সিএনজি যাবেন? না যাবো না মানে কি বলেন, এরকম ঘটনা
আসলে রিয়েল লাইফে এটার সুবিধা খুব একটা পাচ্ছেন না।
না,
শারিয়া আলম আপনাকে ওয়েলকাম জানিয়েছেন, আর অনেকেই আছেন, আফ্রিদি তুহিন আছেন, আছেন নজরুল ইসলাম প্রান্ত, রাসেল ভাইয়া আমি নোয়াখালী মাইজদি থেকে শুনছি, নুরুল আফসার লিখেছেন রাসেল ভাইয়ের আর কণ্ঠ ছাড়া কোনো ভয়ের কিছু মানায় না।
এই তো আবারও বললাম যে ওইটাই
আগের উপরের উত্তর দ্রষ্টব্য।
হ্যাঁ হ্যাঁ একদম।
আজকে ভূতে ফেমে কি কি থাকছে?
আচ্ছা, ভূতে ফেমে বেসিক্যালি আমি আমি আজকের শোটা নিয়ে বেশ মানে কনফিউজ যে কেমন মানে ভাবে উপস্থাপন করব, সবাই নতুন এবং আমার কাছে বেশ কিছু অডিও ক্লিপ আছে, সেই অডিও ক্লিপগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং আমার কাছে কিছু ইমেইল আছে যে ইমেইলগুলো আমি আসলে চাচ্ছিলাম যে ঈদের স্পেশাল যে এপিসোড যেটা চাঁদ রাতে আপনাদের করার ইচ্ছা, সেই চাঁদ রাতের এপিসোডে পড়তে ইচ্ছা করছে, এত ভালো এত ভালো। আবার সেটা কালকে পড়ে ফেলবো কিনা সেটাও বুঝতে পারছি না, তো মানে আমি খুবই কনফিউজ। যদিও যে গল্প মানে যে ঘটনাটা পেয়েছি সেই ঘটনাগুলো মানে ঈদের স্পেশাল এপিসোডের জন্য পাঠানো হয়নি, কিন্তু এত ভালো, এত ভালো, আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় ওইটা দেখে দেই। তো তারপরে মনে হলো যে না, হতাশ হওয়ার কিছু নেই, যারা ঘটনা পাঠাচ্ছেন তারা এর চাইতেও ভালো ঘটনা পাঠাবেন, সেটা তো এক্সপেকটেশন আমাদের। এবং আপনারা যেরকম এক্সপেক্ট করেন যে আজকে ভূত এফএম যেমন শুনলাম, যতটা ভয় শুনলাম, কালকে বা আগামী শুক্রবারে এর চাইতে ভয় হবে। আমিও যখন একটা ভালো ঘটনা পেয়ে যাই হাতে, তখন মনে হয় যে আজকে তো এরকম একটা চমৎকার ঘটনা পেলাম, আগামী সপ্তাহে এর চাইতে ভালো, এর চাইতে বেশি ভয়ানক কোন ঘটনা হাতে পাবো। সুতরাং সেই জন্য আমাকে অবশ্যই অবশ্যই আপনারাও একটু হেল্প করবেন।
তবে বুঝতে পারছি যে রাসেল ভাই যেহেতু কনফিউজ, ভালোর থেকে এলিমিনেট করার জন্য তো আসলেই খুবই চমৎকার একটা এপিসোড হবে। আমার এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেল শুনছে তো সবারই।
ইনশাল্লাহ আমাদের ওই সৃষ্টি, তুমি বলে দাও যে আমাদের চাঁদরাতে যে স্পেশাল এপিসোড সেখানে কি করতে হবে সবাইকে?
হ্যাঁ, চাঁদরাতে স্পেশাল এপিসোডে আপনাকে যেটা করতে হবে যে মেইল করতে হবে আমাদেরকে, এবং মেইল করার ঠিকানাটা হচ্ছে bhootfm@radiofurti.fm, উল্লেখ করে দেবেন যে আপনি সেই এপিসোডের জন্য স্পেশালি এই ঘটনাটা পাঠাচ্ছেন।
আমি এখন চিন্তায় আছি আসলে, চিন্তাটা হচ্ছে চাঁদ রাত কি বারে হবে, এটা কি শুক্রবারে হবে না শনিবারে হবে? দেখি একটু সবাই উত্তর দেন না যে এটা শুক্রবারে হবে না শনিবারে হবে, আমি খুবই কনফিউজ। শুক্রবারে হলে তো আমাদের রেগুলার যে মানে ভূত এফএম সেটাই হবে, এবং সেটাই স্পেশাল হবে, ডেফিনেটলি সেটাই স্পেশাল হবে। আর যদি চাঁদ রাত হয়ে যায়, মানে যদি 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 মানে শনিবারে হয়ে যায়, তাহলে পরপর দুটো মানে এখন এখন কি মনে হয় কবে হতে পারে? একটা রিফ্রেশ দিয়ে ফেলো, আমরা দেখি যে সবাই কি বলছেন, এবং কবে হতে পারে চাঁদ রাত, শুক্রবার না শনিবার, কি মনে হয় আপনার সেটা জানিয়ে আমাদের ফেসবুকে কমেন্ট করুন, এবং আমরা সেই কমেন্টগুলো ইনশাল্লাহ পড়ে শোনাবো, এবং সৃষ্টি পড়ে শোনাবে, আমি তো তখন বিদায় নিয়ে নিব। এবং আশা করছি যে বাকি সময়টা আপনাদের সবার সৃষ্টির সাথে অনেক চমৎকার কাটবে। সৃষ্টি একটু ছোট্ট করে বলবা, আনসেন্সর্ড স্টোরি থেকে শুরু মানে কি কি আছে এখন?
আনসেন্সর্ড তো আজকে একটু পরেই আমরা স্টোরিটা প্লে করব, এবং আজকের স্টোরিটা বরাবরের মতোই খুবই অদ্ভুত।
আচ্ছা,
এবং আজকের একটা মজার ব্যাপার হচ্ছে যে যেমন সত্যজিৎ রায়ের গল্পে যেরকম একটা বাড়ি ভিজিট করা বা একটা হন্টেড হাউস নিয়ে গল্প, তো সেটা ভিজিট করতে যাওয়া, আনসেন্সর্ড স্টোরিটাও কাইন্ড অফ সেরকম একটা ভিজিটিং এর কাহিনী। তো একটা ভৌতিক, একটা অদ্ভৌতিক,
আমার না এটা খুব মজা হয় যে মনে হয় যে ভূতের সামনে এরকম হয়ে যায় যে মানে একজন ব্ল্যাক ম্যাজিক এর নিয়ে আসছেন, তো সবাই মানে একসাথে তিনটা ব্ল্যাক ম্যাজিক এর, তিনজন ব্ল্যাক ম্যাজিক এর ঘটনা নিয়ে আসছেন, মানে এটাকে কোইনসিডেন্স বলবো আমি। আবার দেখা যায় যে অনেকে হয়তো একটা পুকুরের ঘটনা নিয়ে আসছেন, ওইদিন দেখা যায় যে পরপর বেশ কয়েকটা ওইরকম টাইপের ঘটনা, মানে এটা আমার সাথে
আগে থেকে যেন ঠিক করা,
মানে আপনারা কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি খুব অবাক হই। এবং আমি একবার অবাক হই শোনার সময় যখন শুনি, মানে শো এর আগে, এবং যখন শো এর সময় শুনি তখন আরো একবার অবাক হই, মানে আমার কোন সীমা পরিসীমা থাকে না এই ব্যাপারটার। তো যাই হোক, রমজান মাস, এবং আশা করছি যে আপনারা সবাই সুস্থ শরীরে রমজান মাসে মানে সিয়াম সাধনার এই মাসে সিয়াম সাধনা করতে পারছেন, এবং আমাদের অলরেডি রহমতের 10 দিন চলে গেছে, এখন আমাদের মানে আমরা এখন পরের 10 দিনে আছি, এবং তারপরে আর মানে যত বেশি যাচ্ছে তত বেশি ঈদ চলে আসে কাছে। তবে আমার কাছে একটা খুব মিশ্র ফিলিং হয়, সেটা হচ্ছে যে ঈদ যত বেশি আসে তত বেশি আমি এই মাসটাই খুব মিস করি, কারণ এই মাসটার 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ বা 29 তারিখ পর্যন্ত আমাদের থাকে ঈদের অপেক্ষা, এবং সেই খুশিটা আমাদের প্রতিনিয়ত আমরা ফিল করি, প্রতিদিন হয় একটা নতুন দিন এবং খুব অদ্ভুত ভাবে সবকিছু চলে। তো রমজান মাসে আমার কাছে সবসময় খুব ভালো লাগে, এবং এই রমজান মাসে আপনারা যারা শুনছেন একটু পরে হয়তো শেষ করে সেহরি করতে যাবেন, এবং আপনাদের জন্য অনেক 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 শুভকামনা থাকলো। সৃষ্টি, তোমার জন্য অনেক শুভকামনা, বাকিটা সময় নিশ্চয়ই অনেক ভালো কাটবে লিসনারদের সাথে। এবং এই মুহূর্তে একটু আমাকে জানিয়ে দাও যে কি শুনতে শুনতে আমি বিদায় নেব।
আচ্ছা, এই মুহূর্তে তাহলে আপনার জন্য একটা গান প্লে করা যায়, ইরমা থমাসের গান Anyone Who Knows What Is Love।
ওকে, তো আমরা এই গানটা চলে যাই, and stay tuned to Radio Furti, Radio FM, Do Furti.
Uncensored Story of the Week.
হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? যারা আপনাকে অডিও সেন্ড করে তাদের অডিওর মধ্য থেকে একটা কথা আমি লক্ষ্য করি বারবার, আপনি নাকি ভালোর দলে, এবং সেটা আমিও বিশ্বাস করি আপনি ভালোর দলে, এবং আমি ওপরওয়ালার কাছে কামনা করি আপনি যেন সারাটা জীবন ভালোর দলেই থাকেন। এই বলে আমি আমার নাম দিয়ে শুরু করতে চাই। আমার নাম শেখ মইনুর রহমান, আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে একটি জেলা বা ডিস্ট্রিক্ট যার নাম বর্ধমান, সেখান থেকে আপনার সঙ্গে কথোপকথন করছি এবং অডিওটি সেন্ড করছি। আজকে আমি একটি রহস্যময় ঘটনা যেখানে সরাসরি অশরীরী প্রকাশ না ঘটলেও একটি রহস্য পুরো গল্পটা জুড়ে ছড়িয়ে আছে এবং এটা আমার বাস্তব জীবনে নিজের জীবনে ঘটা। আমি এমন এক ব্যক্তি যে কিনা একটু একাকী এবং নিরিবিলি জায়গা ভিজিট করতে পছন্দ করি। সন্দেহ প্রবণ এলাকা বা যেসব এলাকা নিয়ে গুজব রয়েছে যেখানে অশরীর প্রকাশ ঘটে, সে জায়গাতে আমি ভিজিট করতে ভালোবাসি। এই উদ্দেশ্য নিয়ে আমি আমাদের গ্রামের একটি পাশের গ্রাম, সেখানকার একটি নিরিবিলি এলাকায় ভিজিট করি এবং একা। তো সন্ধ্যের দিকে বা যেটা আমরা গোধূলি বলি, অর্থাৎ হালকা দিনের আলো এবং সন্ধ্যে নামছে, এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমি আমার সাইকেলটি নিয়ে ওই নিরিবিলি এলাকায় উপস্থিত হই। এবং ওখানে যাওয়ার পর আমি যখন লক্ষ্য করি, আমি প্রথমবার জায়গাটি ভিজিট করছি, সুতরাং আমার জায়গাটি সম্বন্ধে কোনো রকম ধারণা বা আইডিয়া ছিল না। আমি যাওয়ার পর একটু অবাক হই, কারণ আমি লক্ষ্য করলাম ওটি একটি পুরনো ভেঙে যাওয়া হাসপাতাল এবং সেখানে যে ফেন্সিং করা আছে বা বাউন্ডারি দেওয়া আছে এবং যে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে সেটা জায়গায় জায়গায় ভেঙে গেছে। এরকম একটা ভাঙা জায়গা দিয়ে আমি সাইকেলটিকে যথারীতি ওই চত্বরের মধ্যে প্রবেশ করাই এবং নিজেকেও ওই চত্বরের মধ্যে প্রবেশ করাই এবং যথারীতি আমি ফিল করি খুবই একাকী এবং নিরিবিলি পরিস্থিতি, যেটা পিন ড্রপ সাইলেন্স আমি বলতে পারি। ছোট্ট একটি আওয়াজও অনুভব করা যাবে এমন একটি পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে। এবং আশেপাশের বেশ কিছু জায়গা যেখানে শুধুমাত্র গাছগাছালি এবং কোনো বাড়িঘর নেই এবং পরিত্যক্ত এলাকা, বিকজ আমি আগেই বললাম এটি একটি ভাঙা পুরনো যুগের হাসপাতাল যেটি এখন আর ব্যবহার হয় না। আমি ওখানে প্রবেশ করার পর আমার সাইকেলটিকে যথারীতি স্ট্যান্ড করলাম এবং আমি ফিল করার চেষ্টা করলাম যে এখানে কোনো মানুষ বা জনমানব প্রাণী এসবের উপস্থিতি আছে কি না। আমি লক্ষ্য করলাম যে নেই, কিছু নেই। কিছুক্ষণ পরই একটা পাতা, গাছের পাতার ওপর পা দিলে যেমন খরখর বা খসখস একটা আওয়াজ হয়, ঠিক সেই রকম একটা আওয়াজ আমি ফিল করলাম। এবং আমি পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখলাম যে একটি কুকুর এবং কুকুরটির সাইজটি যথারীতি খুবই বড়, মানে এই সাইজের কুকুর এর আগে আমি লক্ষ্য করিনি বা এর আগে আমি দেখিনি। কুকুরটিকে লক্ষ্য করতে করতে আমি আরো একটি জিনিস লক্ষ্য করলাম যে কুকুরটির ঠিক পেছন দিকে একটি মন্দির এবং সেই মন্দিরে কালী ঠাকুর, হিন্দুদের খুবই জাগ্রত একটি ঠাকুর কালী ঠাকুর, এবং এই কালী ঠাকুরের সঙ্গে অশরীরীর একটি যোগাযোগ কিন্তু আমি আমার হিন্দু যেসব কলেজের বা বন্ধু বান্ধব আমার রয়েছে তাদের কাছ থেকে আমি অনেক গল্প শুনেছি যে কালী এমন একটি ঠাকুর, এই ঠাকুরের সঙ্গে অশরীরী কাহিনীর উপস্থিতি কিন্তু প্রচুর, এরকম গল্প কাহিনী অনেক শোনা যায়। তো ওই রকম একটা পরিস্থিতিতে যেখানে হালকা আবছা অন্ধকার নেমে আসছে, একটি বড় সাইজের কুকুর আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং তার পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে একটি কালী মন্দির যেখানে একটি কালী ঠাকুর রয়েছে, এবং ওই কালী ঠাকুরটিকে দেখার পর আমি যেটা ফিল করলাম, শ্রোতা বন্ধুদের মধ্যে হয়তো অনেকে কালী ঠাকুর দেখেছেন এবং হয়তো জানেন যে কালী ঠাকুরের হাতে কিছু কাটা মুন্ডু ঝোলে, ওটিকে ওইভাবেই তৈরি করা হয়। তো ওই মুন্ডু থেকে রক্ত যেন ঝরে পড়ছে এবং সে রক্তটি আমি ফিল করলাম যে টাটকা রক্ত। আমি আগেই বলছি যে আবছা অন্ধকার এবং হালকা দিনের আলো, এই একটা পরিস্থিতি যেটা আমরা গোধূলি বলি, এবং আমি মন্দিরটা থেকে যথারীতি বেশ কিছুটা সামনে দাঁড়িয়ে আছি। এইরকম অবস্থাতে ওই রক্তটি দেখে আমার টাটকা মনে হলো, যেটার কংক্রিট কোনো এভিডেন্স আমার কাছে নেই, তবে আমার ধারণা বলছে যে ওটা টাটকা রক্ত ছিল এবং মুন্ডু থেকে টাটকা রক্ত পড়ছিল। এই এই অবস্থাতে আমি কি করব ভেবে পাচ্ছি না। আমি আরেকটি জিনিস লক্ষ্য করলাম যে ওই কালী ঠাকুরের গলায় সোনার অলংকার। দর্শকদের শ্রোতা বন্ধুদের মনে প্রশ্ন আসতে পারে যে সোনার অলংকার আমি কি করে এটা আইডেন্টিফাই করলাম। আমার দেখে যেটা মনে হলো যে খুব চকচকে এবং রিয়েল গোল্ড, প্রকৃত সোনা, যেটা ফিল হয় সেটা আমি পাচ্ছিলাম ওখান থেকে। এবং প্রকৃত সোনার গহনা ওই রকম একটা নিরিবিলি এলাকায় ঠাকুরের গলায় জড়ানো রয়েছে, অথচ কোনো মানুষ সেটা চুরি করা বলুন বা সেটাকে ছিনতাই করে নেওয়া, ছিনিয়ে নেওয়া, ওখান থেকে নিয়ে চলে যাওয়া এসবের কথা ভাবেনি, এটা আমি ভাবতে পারলাম না। আমি একটু অবাক হলাম যে সোনার গহনাগুলো ওখানে এখনো ইন্ট্যাক্ট রয়েছে, অক্ষত রয়েছে। কেন? যে কোনো মানুষের ওটা নিয়ে চলে যেতে পারে, কারণ আশেপাশে জনবসতি নেই এবং মানুষজন নেই। এই সব ভাবার মাঝখানে আমি আরো একটি জিনিস লক্ষ্য করলাম যে যেখানে একটি কুকুর ছিল বড় সড়ো সাইজের, সেখানে এখন চার থেকে পাঁচটি কুকুর এসে দাঁড়িয়েছে, এবং আমি আমার সামনে কুকুরের ওই চার থেকে পাঁচটি দল বা চার পাঁচ কুকুরের একটি ছোট্ট দল, এবং তারপরে মন্দির। এই রকম একটা পরিস্থিতিতে আমি কি করব খুঁজে পাচ্ছি না। আমি ঠিক করলাম যে একটি গাছের ডাল যদি কোথাও খুঁজে পাই, যেটা আমরা ছড়ি বা স্টিক বলি, তাহলে হয়তো কুকুরগুলোকে আমি তাড়িয়ে দিতে পারবো। এবং আমি মন্দিরে ভেতরে প্রবেশ করে লক্ষ্য করব যে সত্যি করেই কি রক্ত ঝরছে, আর গহনাগুলো কি সত্যি করেই প্রকৃত সোনা বা অরিজিনাল গোল্ড। এই উদ্দেশ্য নিয়ে আমি একটি ডাল খুঁজেও পেলাম, গাছের ডাল, সেটা নিয়ে আমি কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করলাম, বাট কুকুরগুলো সেখান থেকে সরলো না। এতক্ষণ কুকুরগুলো চুপচাপ দাঁড়িয়ে ছিল, বাট যখন আমি তাদেরকে ওই ডাল নিয়ে মারতে উদ্ধত হলাম, আমি লক্ষ্য করলাম তাদের দাঁতগুলো বেরিয়ে আসছে এবং চোখ দিয়ে যেন মনে হলো আগুন বেরোচ্ছে, অর্থাৎ চোখগুলো জ্বলছে, চোখগুলো যথারীতি জ্বলতে শুরু করেছে এবং দাঁতগুলো বের করে আছে তারা। পরপর সারিবদ্ধ অবস্থায় চার থেকে পাঁচটা কুকুর সেখানে দাঁড়িয়ে আছে। আমি খুবই আতঙ্কিত এবং ভয়ে ওই জায়গাটিকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিলাম এবং আমার সাইকেলটি নিয়ে যথারীতি সেখান থেকে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এবং সেই চত্বরটি বা প্রিমিসেসটি বা ওই বাউন্ডারি ঘেরা অংশটি আমি যখন ক্রস করে বেরিয়ে যাচ্ছি, আমি পেছন দিকে তাকিয়ে পুরো জায়গাটিকে আরেকবার নিরীক্ষণ করে নেওয়ার জন্য একটা ঝলক দিলাম, অর্থাৎ তাকালাম। আমি লোক বললাম সেখানে কোনো কুকুরই নেই, কিচ্ছু নেই, জায়গাটি একদমই ফাঁকা। এর ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি, তবে আমার নিজের বিবেচনা বা বুদ্ধি অনুযায়ী আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওই রকম একটা নিরিবিলি এলাকায় ঠাকুরের পুরো শরীরে সোনার অলংকার বা গহনা থাকা সত্ত্বেও কোনো মানুষ কি একবারও চেষ্টা করেনি সেগুলোকে নিয়ে চলে যাওয়ার? হয়তো করেছে, কিন্তু এইসব পাহারাদার রূপী কুকুর হয়তো এই গহনাগুলিকে দীর্ঘদিন ধরে এবং দিনের পর দিন পাহারা দিয়ে আসছে, অন্য কোনো মানুষের হাতে গহনাগুলিকে পৌঁছতে দেয়নি। হতে পারে অনেক মানুষই চেষ্টা করেছে ওই গহনাগুলো নিয়ে যাওয়ার, কিন্তু অশরীরী বলুন বা হঠাৎ করে আবির্ভাব হওয়া পাহারাদার রূপী ওইসব কুকুর বলুন, এরা কিন্তু কোনো মানুষকে ওই মন্দিরের গহনাগুলোকে বা ঠাকুরের গায়ে থাকা গহনাগুলোকে চুরি করতে দেয়নি। এই কুকুরগুলো কি বাস্তব ছিল? আমার তো মনে হয় না, ওরা ছিল অদৃশ্য প্রহরী, পাহারাদার ওই মন্দিরের। এবং এই ঘটনা হওয়ার পর থেকে আমি আশেপাশের বেশ কিছু মানুষকে জিজ্ঞাসা করি, তো অনেকেই বলে যে তারা নাকি ওই এলাকাটাতে ভিজিট করেই না, তারা ওই এলাকাটাকে এড়িয়ে চলে। এবং এরপর থেকে আমি ওই এলাকার আর যাইনি বা আর ওখানে যাওয়ার সাহস পাইনি। তো এই ছিল আমার গল্প, এবং আমার জীবনে আরো কিছু বাস্তব কাহিনী রয়েছে, যদি আপনার অনুমতি পাই আমি ভবিষ্যতে সেগুলোকে অডিও রূপে সেন্ড করব। আল্লাহ হাফিজ।
আপনার সাথে বুধফম হরর ক্লাব নিয়ে, এবং আমার সাথে আছে আজকের হরর ক্লাব লুপ এবং অন্তর। তো আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত কথাগুলো, আজকে বেশ কয়েকটা গল্প শুনলাম, এবং আমার কাছে স্পেশালি গল্পগুলো খুবই ভালো লেগেছে। এবং যারা ফেসবুকে কমেন্টে জানিয়েছেন ভালো লাগার কথা, খারাপ লাগার কথা, সবার কথাই আসলে খুব
শ্রদ্ধার সাথে আমরা গ্রহণ করি এবং সবসময় বলি যেটা যে ভূতের ফিল্ম হরর ক্লাব উইথ মোর ফান এন্ড ফিয়ার, এবং ফানটা সবসময় থাকবে যে কারণে একটু হয়তো মজাদার হয়ে যায়, কিন্তু অবশ্যই আপনাদের ফিডব্যাক সবসময় আমাদের কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে শ্রদ্ধার অর্ঘ্য। হ্যাঁ, অনেক কঠিন বাংলা, আমরা কঠিন কথায় না গিয়ে সহজ কথায় চলে যাই। আমার সাথে আছে রূপ এবং অন্তর। কি অবস্থা রূপ?
জি ভাই,
কেমন লাগছে?
সবসময় মতোই।
আচ্ছা ঠিক আছে, তুমি অর্থহীনের গান শুনতে চেয়েছিলে, এইবার আমরা হচ্ছে মানে আমাদের এখনকার কথাবার্তা শেষ করে একটা অর্থহীন।
জি ভাই, আমি এটাই বলতাম আপনাকে মনে করে
না, আমি একদম মনে রেখেছি, মানে শর্ট টার্ম মেমোরি লস হয় না খুব একটা।
আচ্ছা
আচ্ছা, তো অন্তর রূপের ব্যাপারে, মানে এই আমরা প্রত্যেকটা হরর ক্লাবে যারা আসে তাদের সাথে আমরা কিছু কথোপকথন রাখি যে খুব ভয়ের অভিজ্ঞতাটা কি, বা জীবনে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন কবে, এরকম একটা প্রশ্ন আমাদের থাকে। আরো কিছু প্রশ্ন আমরা রাখি, যেমন হচ্ছে প্ল্যানচেট, যদি এই প্রশ্নটা আসলে আমার করার ইচ্ছা হচ্ছে, মানে এই প্রশ্নটা হচ্ছে এরকম যে প্ল্যানচেট যদি কখনো সত্যি সত্যি প্ল্যানচেট করে যদি সত্যি সত্যি যদি আত্মা নামানো যেত, যদি কখনো সত্যি সত্যি নামানো যায়, কার আত্মা নামাবে?
আমার দাদার।
দাদা কেন?
ক্লোজ পার্সন ছিল আমার।
আচ্ছা,
যদি আমি ওইভাবে স্পেসিফিক ভাবে কারোর নাম বলতে চাই, আমার দাদার কথাই বলবো।
আচ্ছা, রূপ যেন কার কথা বলেছিল?
ভাই মানে আমার নানি।
সবাই হচ্ছে যে খুব কাছের মানুষ বা পরিবারের লোকজনের কথাই বলে, যদি পরিবারের লোকজনের বাইরে কাউকে মানে সুযোগ থাকে সেক্ষেত্রে সেটা কি হবে?
তাহলে ওটা হিটলার হবে ভাইয়া।
এটাও শুনেছিলাম আগে, কয়েকদিন আগে কোন একটা সুন্দর প্রতিযোগিতা এরকম একজনকে বলা হয়েছিল যে সুন্দর প্রতিযোগিতা না, ওইটা ফুর্তির একটা মানে বাসে ইফতার কন্টেস্ট হয় একটা, এবং সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে কার সাথে ইফতার করলে সেটা সবচেয়ে বেশি ফুর্তি হতো। তো একজন অ্যান্সার করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে।
আচ্ছা
আচ্ছা, তার পিছনে তিনি যুক্তি দিয়েছিলেন, মানে কারণ বলেছিলেন, সে কারণের দিকে না যাই, তো অ্যান্সারটা অনেক মজার ছিল, তিনি সেবার মানে সেই ইফতার কন্টেস্ট সেই দিনের বিজয়ী ছিলেন। তো যাই হোক, যদি পরিবারের বাইরে কাউকে মানে নামানো যায়, আদৌ
হিটলার?
হিটলার? ও ভাই, সিরিয়াস না? আসলে এটা খুবই, এবং তাকে একটা প্রশ্ন করা হতো আসলে যে শেষ সময়গুলো কেমন ছিল, মানে এরকম প্রশ্ন আসলে বেশ কয়েকজনের দিকে কাছে আসলে করা যায়, যেমন জিম মরিসন। জিম মরিসনের মানে আমার উপর আসলে তার খুব একটা প্রভাব রয়েছে, পার্সোনালি আমি তার খুব বড় ভক্ত, ডোরসের গান অলমোস্ট প্রত্যেক এপিসোডেই থাকে। আর একটা বড় কারণ তার বার্থডে এবং আমার বার্থডে সেম দিনে, তো 27 এই বয়সটার অনেকের কাছে খুব রিমার্কেবল থাকে ক্লাব 27 এর জন্য, এবং জিম মরিসনের একটা বড় প্রভাব রয়েছে। জিম মরিসন ছাড়া আরো অনেকে আছেন সেই ক্লাব 27 এর মেম্বার। আচ্ছা, ক্লাব 27 আরেকটা মেধাবীদের একটা ক্লাব, স্বল্প দিনেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, তো তাদের কাছ থেকেও আমার খুব জানার ইচ্ছা যে আসলে কি সেই হাহাকারটা, কেমন সেই হাহাকারটা। তো যাই হোক, আমরা সেই দিকে আর না যাই, আমরা ভয়ের দিকে যাই, যেহেতু লিসেনাররা প্রতিনিয়ত আমাদেরকে কমেন্ট করে আরো ভয় পেতেছে, আরো ভয় পেতেছে, এবং সেই কমেন্ট করে আমিও ভয় পেয়ে যাই যে কিভাবে এত ভয় দেখানো যায়। তো যাই হোক, সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন কবে?
সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম আমরা 6-7 জন ফ্রেন্ড মিলে আমরা গিয়েছিলাম হচ্ছে ওই যে সিলেট শায়েস্তাগঞ্জে, আমার চাচা ওখানে ম্যানেজার ছিলেন, তো ওখানে চা বাগানে গিয়েছিলাম। তো চা বাগানটা ছিল হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের, অনেক বেশি পুরনো, তো জায়গাটাই ছিল হন্টেড, একটু রাত হলেই মোটামুটি অন্ধকার, মানুষজন হাঁটাহাঁটি করতো না। তো আমরা হচ্ছে চাচা বললো, ওনার গার্ডকে বললো যে ওদেরকে নিয়ে ভূতের বাড়ি দেখায় আসো। আমরা রওনা দিলাম 6-7 জন মিলে, তো আস্তে আস্তে আগাচ্ছি, তো কুকুর একবার আমাদের সামনে থাকে, একবার আমাদের পিছনে থাকে। তো আমরা বাড়ির সামনে গেলাম, বাড়িটা মোটামুটি বড় আছে, তো ওই বাড়িতে দুটা নাইট গার্ড ছিল। নাইট গার্ড বলছে যে আপনারা ভিতরে দেখতে পারবেন না, কিন্তু আপনারা বাইরে থেকে পুরো বাড়িটা দেখেন। আমরা কেন? তোমার যে 12টার পরে আমরা কেউ ভিতরে ঢুকতে পারি না। কেন, সমস্যাটা কি? একটু পরে দেখবেন যে আওয়াজ শুরু হচ্ছে, পায়ের আওয়াজ, বুটের আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজ, আমরা সবাই একটু ভয় পেয়ে গেলাম। আমার ফ্রেন্ডরা আশেপাশে বলছে চল চলে যাই, আমি যে না দেখি ঘটনা কি। তো আশেপাশে বুঝিও দেখি খুব চিল্লাচ্ছে ব্যাপার কি, ওনার বুঝতে পারতেছিলাম আসলে ঘটনা কি। তো পাঁচ সাত মিনিট আমরা বাড়ি আশেপাশে ঘুরলাম, ঘুরার পরে হঠাৎ করে বুটের আওয়াজ শুনলাম আমরা ভিতরে, তো মানে কেউ মার্চ করছে এই টাইপের আওয়াজ। তারপর বাচ্চা কানার আওয়াজও শুনলাম। তো আমরা মোটামুটি ছয় সাতজনই ভয় পাইছি। তো আমরা আস্তে আস্তে বাংলা দিয়ে রওনা দিলাম। তো পরের দিন হচ্ছে আমরা আশেপাশে মানুষজনকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি এবারের। তোরা বললো যে ব্রিটিশ পিরিয়ডে এই বাংলোর ম্যানেজার ছিল, মানে চা বাগানের ম্যানেজার থাকতে হচ্ছে এই বাংলোতে। তো ওনার একটা বউ ছিল, একটা বাচ্চা ছিল, আর আবার একটা গার্ডও ছিল, সারাক্ষণ ওখানে গার্ড দিত। তো হঠাৎ একদিন নাকি গার্ডকে বাচ্চাকে আর বউকে পাওয়া যাচ্ছে না, ওই ম্যানেজারে চলে গেছে। তো ওনারা পরে ঘটনা আবিষ্কার করতে পারেনি কি হয়েছে। তো ওনারা সন্দেহ করছে ম্যানেজার ছিল, ম্যানেজার চলে গেছে সবাই দেখছে, কিন্তু বাকি তিনজনকে বাচ্চা বউ আর গার্ডটাকে কেউ খুঁজে পায়নি। তো ওরা সন্দেহ করেছিল হয়তো কোন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আর উনি ওনাদেরকে খুন করে চলে গেছে, এরকম একটা রিউমার আর কি। এই ছিল আর কি ঘটনা, কিন্তু ওই দিন রাত আমরা আসলে খুব ভয় পেয়েছিলাম।
ওকে,
মানে ওই তিনজনে কেউ মানে লাশ দেখে নেই কেউ আর কি,
মানে সম্পূর্ণ নিখোঁজ আর কি।
আচ্ছা আচ্ছা,
তো যাই হোক, আমরা শুনলাম অন্তরের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা। তো এছাড়া কি মানে এই ভৌতিক অভিজ্ঞতা ছাড়া কি অন্য কোনো ভয়ের ঘটনা আছে? ভৌতিক না, এমনিতেই ভয় পেয়েছিলাম কোনো একদিন এরকম কোনো কিছু
মধ্যে? এমনিতে ভয় পেয়েছিলাম একবার, আমাদের নিকুঞ্জতে বাসা ছিল, তো এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, আমরা হচ্ছি দোতলায় থাকতাম, দোতলা ছাড়া আর পুরোটাই আন্ডার কনস্ট্রাকশন। আমরা হচ্ছে যে বাড়িওয়ালাকে বলে সামহাউ টাকা পয়সা দিয়ে আমরা ওই আমাদের ফ্লোরে কাজটা করে ফেলছিলাম দুই তিন মাসে অ্যাডভান্স দিয়ে। আমরা হচ্ছে উপরে আড্ডা আড্ডা দিতে যেতাম ফ্রেন্ডরা। তো আন্ডার কনস্ট্রাকশনে একদিন একটা ফ্রেন্ড বলে যে ছাদে আয়, একা আয়। আমি বললাম যে ওকে। তো আমরা উঠলাম উপরের দিকে, হঠাৎ করে চারতলার পার হওয়ার সময় শুটকির গন্ধ পেলাম, খুব কটকটে শুটকির গন্ধ। তো আমি উপরে উঠে চলে গেছি। তো বলে যে কোন গন্ধ পাইছিস? বলেছে হ্যাঁ, আশেপাশে তো কোনো বিল্ডিং নেই, কি ব্যাপার, গন্ধটা কোথেকে আসছে? প্রায় রাতে তিনটার দিকে। তো আমরা মোটামুটি খুব মানে ওরা বলছি কিছু একটা আছে, এবং যে থাক আমরা ওইদিকে না যাই। আমরা পরে নেমে গেছি, নেমে যাওয়ার পরে আর আমরা এটা নিয়ে আর গবেষণা করি দেখি।
আচ্ছা আচ্ছা, এটাও এটাও কিন্তু একটু সেই মানে অ্যাবনর্মাল বা প্যারানর্মাল টাইপের হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে, এবং এখন আমরা একটা গান শুনবো, এবং গানটা অবভিয়াসলি রূপে রিকোয়েস্টেড সং, অর্থহীনের আনমনে। আনমনে শুনতে শুনতে আমরা শেষবারের মতো আবারও ফিরে আসবো, ততক্ষণ সঙ্গে থাকুন। ফেসবুকে আপনার শেষ কথাটুকু জানিয়ে দিতে পারেন, ফেসবুক প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করতে ঠিকানায় আপনার কথাগুলো পেয়ে যাবো, ভূত এফএম হক ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই কথাগুলো নিয়ে ফিরব অর্থহীনের আনমনে শুনতে শুনতে। আপনি সঙ্গে থাকুন, শুনে থাকুন রেডিও ফুটি ডিপার্টমেন্ট। শেষবার মতো আজকের ভূতের ফ্রম হর ক্লাবে সৃষ্টি আপনার সাথে যুক্ত হলাম। শুরুর সময় একটা বেজে 43 মিনিট, একদম শেষ দিকে আমরা, একদম শেষ দিকে। এবং আজকের যা আয়োজন ছিল এবং যে আয়োজনগুলো রেডি করা ছিল কি, সেই আয়োজনগুলো একদমই শেষ। নতুন কোন আয়োজন আজকের জন্য আর নেই। আপনার লেখার গল্পগুলো পাঠিয়ে দিন আমাদের bhutfm@radiofuti.fm এই ঠিকানায় মেইল করে পাঠিয়ে দেবেন, এবং অবশ্যই সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব। এছাড়া facebook.com/radiofuti এই ঠিকানাতে তো ভূতফ্রম হর ক্লাবের পোস্টের শেষ পর্যন্ত আপনারা কমেন্ট করে জানিয়েছেন আপনার মনের কথাগুলো। আর এছাড়া আমাদের যে ফেসবুকে আমাদের হরর ক্লাবের একটা গ্রুপ রয়েছে, সেখানে সমস্ত হরর ক্লাবের মেম্বাররা সেখানে জয়েন করতে পারেন, তার হরর ক্লাব নিয়ে জয়েন করতে পারেন, ক্লাবের আপডেটস জানাতে পারেন, ক্লাব নিয়ে আসতে চান কিনা সে কথাটাও গ্রুপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব। এবং গ্রুপের অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/groups/horrorclub.furti horrorclub.furti। এই হচ্ছে হরর ক্লাবের অথেন্টিকেটেড ফেসবুক গ্রুপ, আমাদের আর কোথাও কোনো শাখা আপাতত নেই। আর আমাদের সাথে শেষ মুহূর্তে পর্যন্ত কারা ছিলেন একটু ফেসবুকের কমেন্টগুলো দেখে আসি। আমাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন আশরাফুল আহমেদ অ্যাশ, আমাদের সাথে ছিলেন শিমু তাবাসুম মাহি নোয়াখালী মাইজদি থেকে, তারপর ছিলেন কিউটি ক্যান্ডেলা
অদ্ভুত নাম জিন্দা সজল তাসকিন সাইফুল সানি লিখছেন অলওয়েজ রক থ্যাংক ইউ ছেলেটা আমার সাথে লোকমান হোসেন নোমান অপু সরকার রাজশাহী থেকে শুনছিলেন জেনেছেন আমাদের নতুন বন্ধু তিনি আজ প্রথম শুনছেন খুব ভালো লাগছে আবার ভালো লাগছে থ্যাংক ইউ আশা করি পরবর্তী এপিসোডগুলোতে আপনি সঙ্গে থাকবেন এবং আপনিও যদি কোনো কানেক্টেড স্টোরি থাকে আপনার আশেপাশে কিংবা আপনার ফ্যামিলির মানুষজনের কাছে আমাদের যেটা যে আমাদের মানে জীবনযাত্রা থেকে কিংবা এই বাঙালি জীবনযাত্রার ভেতর দিয়ে কিন্তু সেই অনেক আগে থেকে কিছু লৌকিক ঘটনা থেকে যায় আছে এখনো পর্যন্ত সেই ঘটনাগুলো আপনি কালেক্ট করে আমাদেরকে পাঠাতে পারেন এবং এটা দেখেই পাঠাতে পারেন এই ঠিকানায় মেইল করে সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব বদ্রদুজা বাঁধন লিখেছেন রুমমেট হরর স্টোরিতে ভয় পায় বাট ভূতে ভয় পায় না এ কেমন জ্বালা ভাই বলেন তাই এক একা শুনতে হচ্ছে হরর স্টোরিতে ভয় পায় ভূতে ভয় পায় না মানে কেমন যেন কনফিউজিং ব্যাপার ভূতে আমিও ভয় খুব একটা পাই না তবে যা দেখি না বা যা দেখা যায় না সেরকম জিনিসে মাঝে মাঝে ভয় লাগে এবং এরকম ভয় পাওয়া মানুষের সংখ্যা বোধ হয় একদমই কম না আর ভূত বলতে কি আসলে কি আছে কিছু আছে আমার মনে হয় না লোকমান হোসেন নোমান তিনি আবার বলেছেন যে সৃষ্টি ভাইসেন একদিন ভূত এফএমে চলে আসে খুব মজা পায় আমি কিন্তু এসেছিলাম একদিন আমি এবং শারদ আমরা দুজনেই এসেছিলাম এবং দুজনেই আমরা দুটো স্টোরি শেয়ার করেছিলাম আমরা যে হরর ক্লাব শুরু হওয়ার ঠিক আগের ভূত এফএমে আমরা এসেছিলাম তো সেটা খুব ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা আসলে খুবই মজার অভিজ্ঞতা খুব ভালো লেগেছিল আপনিও কিন্তু ভূত এফএমে চলে আসতে পারেন সেই একই উপায় মেইল করে জানিয়ে দিন আপনার ঘটনা এবং আপনি আসতে চান কিনা আরো আছেন আমাদের সাথে ইফা ভোলা থেকে শুনছেন সুমাইয়া জাহান সুকুমার রায়ের গল্পের নামটা কি সুকুমার রায়ের গল্প তো আসলে আজকে পড়া হয়নি পড়া হয়েছে সত্যজিৎ রায় সুকুমার রায়ের সন্তান তো সত্যজিৎ রায়ের গল্পটার নাম ছিল অনাথ বাবুর ভয় এই অল্প সময়ের মধ্যে কিভাবে ভুলে গেলাম সোহেব হাসান সোহেল তিনি লিখেছেন যে আমি একটা গল্প আমার একটি গল্প আমি কিভাবে পাঠাবো ওই যে ভূত এফএম মেইল করে পাঠিয়ে দেবেন ফুয়াদ হাসান সুবর্ণ আছেন আমাদের সাথে সুবর্ণ খুব সুন্দর নাম তারপর আছেন নীলপরি আচ্ছা লালপরি নীলপরিরা কিন্তু প্রতিনিয়ত শুনে যাচ্ছেন আমাদেরকে পরিতত্ত্ব নিয়ে কিন্তু খুব একটা জানাশোনা আমার নেই আপনার জানা থাকলে আমাদেরকে পাঠিয়ে দেবেন সেই গল্পগুলো আমরা পড়ব আমাদের সাথে ছিলেন শেখ সাবি আর হৃদয় খান্ত ছিলেন আছেন আশা করি থাকবেন মুসাফির জীবন রাজশাহী থেকে শুনছেন তারপর ফারহান আহমেদ জয় আছেন আমাদের সাথে আরো আরো অনেকে একই মানুষ অনেক অনেক কমেন্ট করেন সেই জন্য অনেকের কমেন্ট হয়তো হারিয়ে যায় তো অবশ্যই সবসময় যেটা বলি যে কমেন্ট হারিয়ে গেল ভালোবাসাটা হারায় না আপনার ভালোবাসা প্রতিনিয়ত অনুভব করি আমরা এবং সেই ভালোবাসাতেই এগিয়ে চলছে ভূত এফএম হরর ক্লাব আমরা আজকের মতো ভূত এফএম হরর ক্লাব শেষ করছি আমার সাথে ছিল রূপ এবং অন্তর আজকের হরর ক্লাব এবং আগামীতেও তারা আরো আসবে এবং আরো নতুন নতুন হরর ক্লাব আমাদের সাথে যেটা এখন পর্যন্ত 34 বা 35টা এপিসোড হলো তো এখন পর্যন্ত প্রতিদিনই কোনো না কোনো হরর ক্লাব আমাদের সাথে ছিল এবং আশা করি শেষ পর্যন্ত থাকবে এবং সবসময় স্টুডিওর বাইরে যে হরর ক্লাবরা ক্লাবের যে মেম্বাররা আছেন তাদের পার্টিসিপেশনটা কখনোই অস্বীকার করার নয় স্টুডিওর ভেতর এবং বাইরে দুই জায়গা থেকেই আপনাদের পার্টিসিপেশন আমাদেরকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে আমাদেরকে সাহস যোগাচ্ছে আশা করি সেই সাহসে সামনের দিনগুলোতে আরো সাহসে সাহসে গল্প নিয়ে আসবো আরো বিখ্যাত রাইটারদের বিখ্যাত বিখ্যাত গল্পগুলো থাকবে এবং আপনার একটা গল্পগুলো থাকবে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ফুর্তিতে থাকুন সংযমের মাস চলছে সংযমে থাকে সংযমের শিক্ষাটা আমাদের সবার ভিতরে ছড়িয়ে পড়ুক মানে এটা সংযমটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই আসলে সংযমটা এমন হওয়া উচিত যাতে আমার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই সংযমটা আমাদের সব সময়ই থাকুক আমাদের সবার জীবন অনেক সুন্দর হোক আজকে প্রথম হরর ক্লাব শেষ করব সবসময় প্রিয় ব্যান্ড নেমেসিসের গান দিয়ে অবচেতন এবং তারপর থাকবে অঞ্জন দত্তের গান চেরেমি বেহালা শুনতে শুনতে বিদায় নিব আজকে প্রথম হরর ক্লাব থেকে কিন্তু আবার আগামীকাল চলে আসবো ঠিক 3টার সময়
এক কাপ বিকেল নিয়ে পুরনো দিনের সব সুন্দর সুন্দর গান নিয়ে আশা করি পুরোটা সময় সঙ্গে থাকবেন, ফুর্তির সঙ্গে থাকবেন এবং ফুর্তিতে থাকবেন।